ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদেরকে আমরা একটা ঘটনা শুনিয়েছিলাম, নিশ্চয়ই মনে আছে। আপনারা জানেন যে যে ঘটনাটার প্রথম এবং দ্বিতীয় অংশ আমরা পড়ে শুনিয়েছিলাম এবং আমরা আজকে তৃতীয় অংশটি পড়ছি। এবং তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন, এটা কমপ্লিটলি আপনাদের ব্যাপার। আপনারা কিভাবে পাঠাবেন আমরা আপনাদের ঘটনার জন্য অপেক্ষা করব। আপাতত চলে যাচ্ছে আমাদের কাছে যে ঘটনাটি রয়েছে সেই ঘটনায়। এবং আজকের এই ঘটনাটি শুনে নিশ্চয়ই আপনারা আনন্দ পাবেন। জানিয়ে রাখি প্রত্যেক শুক্রবার রাত 11:59 নতুন সব ঘটনা নিয়ে হাজির হয়ে যাই আমরা। এবং আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদেরকে যদি আশ্বাস দেন, তাহলে আমরা আরো সামনের দিকে এগিয়ে যাব। ঠিক একইভাবে একটু জানিয়ে রাখি, একটা নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আমাদের তারুণ্য, আমাদের ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে কিভাবে দেশকে নির্মাণ করতে হয়। যখন দেশে আমাদের মানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, তারা নিজেরাই শহরকে পরিচ্ছন্ন রাখছে, যানজট মুক্ত রাখছে, সবাইকে নিয়ম যেভাবে বুঝিয়ে দিচ্ছে নিজেরাও ঠিক সেভাবে চলছে এবং কারোর সাথে কারো কোনো বিরোধ নেই। আমরা সুন্দর এক বাংলাদেশের স্বপ্নে বিভোর। শুধুমাত্র আমি এটুকুই বলতে চাই যে আমি তরুণ সমাজের প্রতি আস্থা রাখতে চাই, তারুণ্যই আমাদের শক্তি। আমি শুধু এটুকুই বলবো এবং আমি সেটা জানি যে আর যাই হোক না কেন, তারুণ্য কোনো সময় কখনোই ভুল করবে না। আর যদি ভুল করে আমাদের তারুণ্য, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মানে সমস্ত আশাই ভেঙে যাবে। সুতরাং আমি শুধুমাত্র একটা জিনিস বলেছিলাম, সবসময়ই বলি যে দেশকে ভালোবাসা বা দেশের কাজ করার ব্যাপারটা তো কঠিন কিন্তু না, নিজের জায়গা থেকে নিজের কাজটা করলেই হয়। আর তার পাশাপাশি আপনি যদি বেরিয়ে যেতে পারেন শহরকে পরিচ্ছন্ন রাখার কাজে, মানুষকে সাহায্য করার কাজে, তাহলে তার কথাই নেই, দেশ এগিয়ে যাবে বিদ্যুৎ গতিতে। আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। আশা করছি ভালো লাগবে আপনাদের। আমি সহ আমার ইউনিয়নের মোট 13 জন সাথী সহ চিল্লায় বের হই 40 দিনের জন্য গত 2021 সালে। শুরুতে আমাদের রোখ পড়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্তু ইউনিয়নে, কিন্তু হঠাৎ করেই করোনার দ্বিতীয় ধাপের প্রকোপ শুরু হতেই আমাদের সেখান থেকে চলে আসতে হয়, কারণ অচিরেই লকডাউন শুরু হবে। তাছাড়া করোনার সময় এত দূরের মানুষ এলাকার মুসল্লিরা ভালো চোখে দেখছিলেন না, যা আমরা বুঝতে পারি। তাই 4 দিনের মাথায় টাঙ্গাইল চলে আসি, আর আমাদের নতুন রোখ পড়ে নিজ জেলা আর ভাগ্যক্রমে নিজ থানায়, মানে কালীহাতিতে। কালীহাতির নাগরপুর ইউনিয়ন, যা সখীপুর থানার সাথে, এক মসজিদ কালীহাতি থানা তো আর এক মসজিদ সখীপুর থানার আওতায় চলে গেছে। এভাবেই তৈরি হয় আমাদের জামাত। ঘটনার সময় রমজান মাস, এতদিনে আমাদের 30 দিন পার হয়ে গেছে। কততম মসজিদের ঘটনা তা ঠিক মনে নেই, তবে শেষ পর্যায়ে এটুকু বলতে পারছি, রমজানের শুরু থেকেই আমি আমার আমল বাড়িয়ে দেই জামাতের বাকি সাথীদের থেকে। তখন 20 রমজানের পরের ঘটনা, প্রতিদিনের মতো কোরআন তেলাওয়াত করছি মাঝরাতে, যাতে অন্য সাথী ভাইদের ঘুমের অসুবিধা না হয় তাই ভেবে সবসময় মসজিদের এক পাশে গিয়ে কোরআন তেলাওয়াত করতাম। কিন্তু সেদিন মসজিদের দুই থেকেই সাথীরা ভাগাভাগি করে ঘুমানোর জন্য মসজিদের ঠিক মধ্যবর্তী মানে মিম্বারের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করছি মোবাইলের ফ্ল্যাশ লাইট চালিয়ে। যেহেতু সবাই ঘুমিয়ে গেছে আর আমি প্রতিদিনের মতো তাহাজ্জুদ নামাজ পড়ে ঘুমাবো, তাই মোবাইলের ফ্ল্যাশ লাইট ব্যবহার করা ছাড়া কোনো উপায় নেই, কারণ এত রাতে লাইট জ্বালালে সবার ঘুমের সমস্যা হবে। যদিও মসজিদের ভেতরে ডিজিটাল ঘড়ি থাকার কারণে মসজিদের ভেতরটা ডিম লাইটের মতো আলো দিচ্ছে, আর এতক্ষণে চোখে শুয়ে এসেছে, আলোতে স্পষ্ট সবকিছু দেখতে পাচ্ছি, কিন্তু এই আলোতে কোরআনের অক্ষর দেখা সম্ভব না। তবে বাকি সবকিছু মোটামুটি স্পষ্টই দেখা যাচ্ছে। আর আমার মোবাইলের লাইট এমনভাবে কোরআন শরীফের উপরে ধরে রেখেছি যার জন্য অন্য কোনো আলো বাইরে যাচ্ছে না, তাই কারোরই ঘুমের অসুবিধা হচ্ছে না। তাছাড়া সব সাথী ভাইরা অনেক দূরে ঘুমিয়ে আছে, মূলত মসজিদটা অনেক বড় ছিল। রাত 12টা পার হয়ে গেছে, হঠাৎ আমার পা পাশ থেকে স্পষ্টত আওয়াজ শুনতে পেলাম, কেউ একজন বলছে,
ভাই লাইটটা অফ করলে ভালো হতো।
কথাটা একবারই বলেছে, কিন্তু কথাটা শুনে আমি একটু বিরক্তই হলাম, কারণ আমার লাইটের আলোয় কারো অসুবিধা হবার কোনো চান্স নেই। আমি কোরআনের যে আয়াতটা পড়ছিলাম সেই আয়াতটা শেষ করে বাম দিকে তাকিয়ে দেখি সবাই ঘুমে বিভোর, কারো কোনো নড়াচড়া নেই। কথা বলা তো দূরের কথা, বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল, অজানা একটা ভয় বাসা বাঁধল। জানি এ সময় কেউ জেগে নেই আর আমার সাথী ভাইদের মধ্যে কেউ কথাটা বলেনি, তবুও শিওর হওয়ার জন্য যেদিক থেকে কথাটা এসেছে সেই দিকে অর্থাৎ প্রশ্নকারীর দিকে তাকালাম। তাকিয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম,
কেউ কি আমাকে কিছু বললেন?
প্রশ্ন করার সাথে সাথেই বাদিক থেকে আবারও কেউ সুন্দর আর মিষ্টি নম্র স্বরে বলল,
জি ভাই লাইটটা অফ করলে ভালো হতো।
এবার আমি শিওর হয়ে গেলাম আমার সাথীদের মধ্যে কেউ কথাটা বললে আমি অবশ্যই বুঝতে পারতাম, কারণ আমার কাছে প্রতিটি কণ্ঠস্বর পরিচিত। তাছাড়া আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি সবাই ঘুমোচ্ছে। তড়িঘড়ি করে পৃষ্ঠা শেষ করলাম আর মনে মনে ভাবতে লাগলাম, যে কথা বলছে সে মানুষ হোক বা জিন হোক, সে আমার কোনো ক্ষতি করার জন্য কথাটা বলেনি। হয়তোবা আমার এই মিম্বারের পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য ওনার সমস্যা হচ্ছে, তাই এখান থেকে সরে গিয়ে ওনার নামাজের সহযোগিতা করলেই হয়তো তিনি আর কিছু বলবেন না। তাই মিম্বারের পাশ থেকে সরে কোরআন শরীফ রেখে নফল নামাজ আদায় করে বিছানায় ঘুমিয়ে পড়লাম। এই ছিল আমার ঘটনা। জানি তেমন ভৌতিক বা গা শিউরে ওঠার মতো নয়, তবে ঘটনাটা আসলেই অন্যরকম এবং তাবলিগ জামাত কেন্দ্রিক। তিনি বলেছেন ঘটনা যদি প্রচারিত হয় তাহলে খুশি হবেন এই আর কি, এবং তিনি তারপরে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং কৌশিক আহমেদ টাঙ্গাইল থেকে ঘটনাটি পাঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আর প্রথম ঘটনার পরে আমি দ্বিতীয় ঘটনায় যেতে চাচ্ছি, এবং দ্বিতীয় ঘটনাটি বলার আগে একটু জানিয়ে দিই, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনা। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে। আমার বাড়ি নড়াইল জেলার রূপগঞ্জ গ্রামে। কিছু কারণে আমি আমার নাম গোপন রাখছি। আমি একজন হাউস ওয়াইফ। ঘটনাটা ঘটে আমার বাবার সাথে। বলে রাখি আমার বাবার খুবই ইচ্ছা আপনার স্টুডিওতে গিয়ে সরাসরি ঘটনাটা বলার, কিন্তু কিছু কারণে দুঃখিত আমার বাবা ঢাকায় আসতে পারছেন না। আমার বাবা যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে বলার চেষ্টা করছি। আমি বিয়ে করি 1986 সালে, তখন আমি বেকার, কিছুই করতাম না। আমার স্ত্রী তখন ক্লাস 9 পড়ত, বলতে পারেন আমাদের সম্পর্কের বিয়ে ছিল, আর তাই আমার পরিবার থেকে কখনো মেনে নেয়নি। দুইটা কারণ ছিল মেনে না নেয়ার। প্রথমত আমার স্ত্রীর গায়ের রং ছিল কালো, আর তাছাড়াও আমাদের বয়সের গ্যাপটা ছিল কম, তাই আমার পরিবার থেকে মেনে নেয়নি। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম,
তাই নিজেরাই বিয়ে করতে বাধ্য হই। আমি বিয়ে করার পর আমি আমার স্ত্রীকে ঢাকার নারায়ণগঞ্জে কাজপুর আমার বড় আপার বাসায় নিয়ে আসি। আমরা সাত ভাই বোন, আমি মেজ। আমার বড় আপা তখন মাত্র তার বিয়ে হয়েছে আর আমার বড় আপা আমাকে খুব ভালোবাসতেন। আমার বড় ভাই মানে আমার থেকে বড় আপার ছোট যে, সে এখনো বিয়ে করেনি, তার আগেই আমি বিয়ে করে ফেলেছি। তাই বাড়ি থেকে সবাই আমার দুলাভাইকে বলল আমাকে যেন জায়গা না দেয়। কিন্তু আমার বড় আপা, আমি আগেই বলেছি যে আমাকে খুব ভালোবাসত, সে আমাকে ফেরাতে পারেনি। আমি আমার বড় আপার বাড়িতে থাকি। আমার স্ত্রীকে নিয়ে দুই চার দিন এভাবেই কেটে গেল। পরে আমার দুলাভাই আমাকে একটা চাকরি দিল, একটা জুট মিলে। নামটা ছিল তাজ জুট মিল। এভাবেই আমি চাকরি শুরু করলাম। আস্তে আস্তে কেটে গেল ছয় মাস। হঠাৎ আমার সাথে পরিচয় হল আমার মেকানিক্যাল ডিপার্টমেন্টের এক ভাইয়ের সাথে। সেই ভাই জানত কুফরি কালাম, যাকে বলা যায় কালো জাদু। তখন ওই ভাই আমাকে বলল, শরীফ, তুমি তো জানো আমার পরিবার থেকেও আমাকে মেনে নিতে চাইত না। তখন আমি একজনের কাছ থেকে এই কুফরি কালাম শিখেছিলাম এবং পরিবারের ওপর জাদু করে আমি আমার বাড়িতে উঠেছি। ওটা শুনে আমার ভেতর কৌতূহল জাগল আর আমিও ওনাকে অনুরোধ করেছিলাম, ভাই আপনি আমাকে শিখিয়ে দিন। পরে উনি একটা সময় রাজি হলেন আর বললেন, ঠিক আছে, আমাদের যখন ডিউটি হবে তখন তোমাকে শিখিয়ে দেব। আর অন্যদিকে আমার আম্মা করলেন আমার উপরে কালো জাদু, যেন আমি বাড়ি ফিরে যাই আর আমি যেন তাদের সাথে যোগাযোগ করি। হঠাৎ একদিন আপা বলল, আম্মা ফোন দিয়েছিল তোর দুলাভাইয়ের কাছে। বাসায় ফোন ছিল না, দুলাভাই একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতেন, ওনার সাথে ফোনে যোগাযোগ করা সম্ভব ছিল, আম্মা তাই করেছেন। তো আপা আমাকে আর আমার স্ত্রীকে নিয়ে বাড়িতে গেলে সবাই খুশি হয় আমাদেরকে দেখে, কিন্তু জানতাম না আমার জীবনে কি ঘটতে চলেছে। আমি মোটামুটি কিছুটা শিখেছিলাম কালো জাদু আর মাঝে মধ্যে নিজেও কিছু করার চেষ্টা করতাম। এভাবেই কেটে যাচ্ছিল আমাদের দিনগুলো। হঠাৎ আমার একটা কন্যা সন্তান জন্ম নেয়। আমার ঘর আলো করে জন্ম নিল সে। তার চেহারা এত সুন্দর ছিল, মাশাল্লাহ, মনে হতো জান্নাত থেকে একটি বাচ্চা নেমে এসেছে আমার কোলে। তার বয়স ছিল সাত দিন। আর এরই মাঝে আমার আম্মা আমাকে মাঝে মধ্যে তেল পড়া মাথায় ডলে দিতেন, মাঝে মধ্যে পানি পড়া লবণ পড়া দিয়ে খাইয়ে দিতেন, ছলে বলে কৌশলে নানাভাবে, যাতে আমি আমার স্ত্রী সন্তানকে তার বাবার বাড়িতে রেখে আসি, যাতে আমাদের সম্পর্ক আর না থাকে, আমি যেন পছন্দ করে অর্থাৎ আমার পরিবারের পছন্দে অন্য কাউকে বিয়ে করি। কিন্তু কোনো কাজেই ওনার সফলতা আসছিল না। আম্মার কাজগুলো আমি ধরে ফেলতাম কারণ আমি তখন কালো জাদু শিখে গিয়েছি। আর তখনই ঘটল এক অভিশপ্তময় ঘটনা। আমার বাবা একজন হোমিও ডাক্তার ছিলেন। আমার বাবা অনেক মানুষকে চিকিৎসা করে ভালো করেছেন, তাই মাঝে মধ্যে আমার দোকানে বসতে হতো আর আমি বসতাম, কিন্তু আমার বাবার ঔষধের দ্বারাই কাউকে ভালো করতাম না। আমি আমার কালো জাদু দিয়ে মানুষের রোগবালাই দূর করতে শুরু করলাম। আর এরই মধ্যে কিছু ব্যক্তি জেনে ফেলল আমি কালো জাদু জানি। আমার আম্মা খুব বিরক্ত হয়ে যাচ্ছিল যে তার কোনো কাজই সফলতা পাচ্ছে না কেন। আম্মা জানতে পারল যে ওনার করা কালো জাদু আমার করা কালো জাদুর কাছে হেরে যাচ্ছে, তাই উনি আরও চেষ্টা করল শক্তিশালী কোনো কিছু করার। আর এদিকে হঠাৎ করে আসলো আমার কাছে একজন ব্যক্তি, এসে বলল, ভাই শুনেছি তুমি নাকি কালো জাদু পারো, আমার মেয়ে চলে গেছে পাশের গ্রামের একটা ছেলের সাথে, আমি চাই আমার মেয়ে যেন সেই ছেলেকে ভুলে আমার কাছে চলে আসে, তুমি একটু উপকার করো ভাই, তোমারও তো মেয়ে আছে, আগামীতে তোমার মেয়েও যদি এমন কিছু করে বসে তখন তুমি কি করবা, একটু চিন্তা করে দেখো, উপকার করো ভাই। লোকটির কথা শুনে আমার খুব মায়া লাগল, তাই আমি আমার নিজের কথা চিন্তা করে দেখলাম যে এটা ভুল। আজ সেই মেয়েটা তাকে ভালোবাসে বিধায় তার কাছে গেছে, যেমন আমার স্ত্রী আমার কাছে এসেছিল জীবনের সব কিছু ত্যাগ করে। কিন্তু কি করব, মায়াও লাগছিল লোকটির কান্না দেখে, আবার রাগও হচ্ছিল। তাই মনে মনে ঠিক করলাম যে এমন কিছু করি যাতে মেয়েটাও বাবার কাছে ফিরে আসে আর বাবাও যেন স্বামীকে মেনে নেয়। তাই লোকটাকে বললাম, ঠিক আছে ভাইজান, আপনি এক সপ্তাহ পরে আসবেন। তাই বলে লোকটাকে বিদায় করে দিলাম। পরে গোপনে গোপনে আমি আমার কাজ সম্পন্ন করলাম। আর এদিকে আমার মা আমার স্ত্রী ও কন্যাকে তার বাবার বাড়ি পাঠানোর জন্য উঠে পড়ে লেগে গেল আর এমন জাদু করতে লাগল যে আমার ফুলের মতো নিষ্পাপ শিশুটি দিন দিন কেমন যেন হয়ে উঠছিল। মাত্র দেড় মাস বয়স আমার মেয়েটার হঠাৎ করে এত কান্নাকাটি করত আর অতিরিক্ত খাবার খেত, ওর সবসময় ক্ষুধা লাগত, তাই আমার স্ত্রী চালের গুঁড়া করে খাওয়াত। হঠাৎ একদিন আমার মেয়েটা ঘুমিয়েছিল, ঘুমের মধ্যে তার বুকের ওপর দিয়ে মাঝে মধ্যে বিড়াল আকৃতির ছায়া যাতায়াত করত। একদিন এমনই দুপুরবেলা ঘুমাচ্ছিল, আমার স্ত্রী বাইরে কাজ করছিল, তখন আমার স্ত্রী শুনতে পায় মেয়ের ঘর থেকে বিড়ালের ডাক আসছে। তাই আমার স্ত্রী দৌড়ে গিয়ে বিড়াল তাড়ানোর উদ্দেশ্যে একটা লাঠি হাতে নিয়ে তার রুমের দিকে এগোতে লাগল। গিয়ে যা দেখে তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখে আমার মেয়ের বুকের ওপর একটা বিড়াল বসে আছে এবং তার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমার মেয়ে খুব জোরে জোরে হাসছে। দৌড়ে গিয়ে আমি বিড়ালটাকে একটা বাড়ি দিয়ে ফেলে দিই আর বিড়ালটা ওই জায়গাতেই মারা যায়। আমার স্ত্রী তখন এই কথাগুলো দৌড়ে এসে আমার শাশুড়ি মানে আমার স্ত্রীর মাকে বলল। তখন হঠাৎ করে আমার মেয়ে খুব জোরে জোরে কান্নাকাটি করে উঠল, আর ওই যে কান্নাকাটি শুরু করল সে কান্না আর বন্ধ হল না। পরে আমি অনেক হুজুর কবিরাজ দেখিয়েও ব্যর্থ হয়ে গেলাম। তখন সেই ব্যক্তি এসে আমার কাছ থেকে তার মেয়ের জন্য করা কাজ জানতে চাইল। পরে আমি তাকে আমার বানানো কিছু তাবিজ দিয়ে বললাম, এই তাবিজটা ধুয়ে সাত দিন যে করে হোক তোমার মেয়েকে পান করাবে, আর ওই পানি তোমার জামাইকেও খাওয়াবে, সাথে তুমিও খাবে। আমাকে সেই লোকটি বলল,
এগুলো করলে তো তাদেরকে আমার বাড়িতে আনতে হবে।
হ্যাঁ, তুমি তাদেরকে তোমার বাড়িতে নিয়ে আসো আর দুই একদিনের জন্য একটু মানিয়ে নাও, পরে তো তোমারই লাভ। আমার কথা শুনে লোকটি বলল, ঠিক আছে। তাই বলে লোকটি চলে গেল। হঠাৎ একদিন খবর এলো যে ওই লোকটির মেয়ে মারা গেছে, কারণ তারা স্বামী স্ত্রী দুজন ঝগড়া করতে গিয়ে হঠাৎ করে মেয়েটি সিঁড়ি থেকে পড়ে মারা যায়, কারণ মেয়েটি ছিল গর্ভবতী। মেয়েটি তার বাবার কথায় বাবার বাড়ি এসেছিল, তারপর তার বাবা জানতে পারে যে তার মেয়ে প্রেগনেন্ট, আর তারপরেও মেয়েটিকে বাবা ওই ছেলের কাছে দিতে রাজি নন। এগুলো জানতে পারায় মেয়েটা তার বাবার সাথে অনেক ঝগড়া করে, আর এগুলোতেই তাদের স্বামী স্ত্রীর ভেতর অনেক খুনসুটির সৃষ্টি হয়। আর এদিকে আমার মেয়েটাও হঠাৎ রাতের বেলায় মারা গেল, ছেড়ে চলে গেল। আমাদের ভালোবাসার স্মৃতিটা ধরে রাখতে পারলাম না, তাকে ধরে রাখতে পারলাম না। আমার ঘরটা কেমন যেন আঁধারে ভরে গেল। তার দাফন শেষ করে বাড়িতে ফিরে আসছিলাম, হঠাৎ এসে দেখি আমার স্ত্রী আমার উপরে ক্ষিপ্ত হয়ে আছে। পরে তাকে শান্ত করে জানতে চাইলাম, কি হয়েছে, তুমি আমার সাথে এরকম করছো কেন? তবে একটা কথা বলি, এই ঘটনা ঘটার পর আমার আম্মা খুবই স্বাভাবিক তাকে দেখাচ্ছিল, সে জানত যে তার স্বপ্ন পূরণ হতে চলেছে। যাই হোক, আমি আমার স্ত্রীকে বললাম,
তুমি আমার সাথে এমন কেন করছো মানুষের সামনে?
স্ত্রী আমাকে যা বলল, তুমি যখন কবরস্থানে যাচ্ছিলে তখন তোমার পেছন থেকেই একটা লোক ফিরে আমাদের বাড়িতে প্রবেশ করল আর বলল, ভাবি আমাকে একটু পানি দেবেন, আমি পানি আনার জন্য ঘরে পানির জগটায় হাত দিয়ে বের করতে গেছি, এসে দেখি সেই যুবকটা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে খুব কান্না করছে আর বলছে, বাবা তোমার স্বামী যা করেছে আজ তুমি তার ফল পাচ্ছ, এখনো সময় আছে, তুমি তোমার স্বামীকে বলো এই কুফরি কালাম থেকে নিজেকে দূরে সরিয়ে নিতে, তুমি জীবনে কখনো মা ডাক শুনতে পারবে না তা না হলে। লোকটি আধো কাঁদো কাঁদো গলায় বলল, তোমার মেয়েটা যে মারা গিয়েছে তার কারণ তোমার স্বামী। তাই বলে লোকটা পানি না খেয়েই ফিরে চলে গেল। এটা বলে আমার স্ত্রী কান্না শুরু করল। পরে আমি নিজেকে কিভাবে সান্ত্বনা দেব, আমি তো অস্থির হয়ে যাচ্ছি, লোকটি কেনই বা এগুলো বলল। পরবর্তীতে আমি এক হুজুরের শরণাপন্ন হলাম। হুজুর আমাকে নবীর চার কালেমা পড়িয়ে তওবা করিয়ে বললেন,
আজ থেকে তুমি কখনোই নামাজ রোজা ছাড়বে না, তুমি প্রতি সোমবার রোজা রাখবে।
আর সত্যিই আমি প্রতি সোমবার আজও রোজা রাখি, তবে মাঝে আমার মা আমার যে প্রাণের ভালোবাসার মা ডাকাটা এত পবিত্র, সেই মাই আমার ক্ষতিটা করল। পরক্ষণে জানতে পারলাম যে আমার মা মৃত্যুশয্যার সময় বলে গিয়েছিলেন আমার মেয়ে মারা গেছে তারই করা কুফরি কালামের জন্য। আমি ওই যে একটা লোককে তাবিজ দিয়েছিলাম সেই লোকটা আসলে এসেছিল আমার আর আমার স্ত্রীর জন্য, কিন্তু আমি বুঝতে না পারায় এই ভুলটা করে বসি। আমার আম্মা ভুলে একদিন ওই তাবিজ আমার ড্রয়ারে রেখে দিয়েছিল। ওটাও ছিল কালো জাদু করা কিছু তাবিজ যেগুলো আমার মা আমার ড্রয়ারে রেখেছিলেন, রেখেছিলেন আমার জন্য, কিন্তু আমি আমার যে তাবিজগুলো বানিয়েছিলাম সেগুলো কোথায় রেখেছিলাম জানি না।
নাকি আমার মা সেগুলো আগেও সরিয়ে রেখেছিল, হতে পারে সেটাও একটা সম্ভাবনা। ওই তাবিজগুলো ওদের দেয়ার কারণে আমার মা যে কালো জাদু করা সাধুর কাছ থেকে জিন চালান দিয়েছিলেন আমার জন্য, আমি সেগুলোকে দিয়ে উল্টো কাজ করিয়ে ফেলেছিলাম। ওই দিন আমার স্ত্রী যে বিড়ালটাকে মেরেছিল সেই বিড়ালটাও ছিল সেই জিন, সেই সাধুই পাঠিয়েছিল আমার তাবিজগুলোকে নষ্ট করার জন্য। আর তখনই আমার স্ত্রী ওই বিড়ালটাকে আমার সন্তানের কাছে দেখে তাকে বাড়ি দিল। কিন্তু বিড়ালটা যে মারা যাবে আমার স্ত্রীও বুঝতে পারে নাই। আর সেই কারণেই আজ আমার আম্মা যখন এই কথাগুলো আমাকে বলছিল তখন আমি সবকিছুই পরিষ্কারভাবে বুঝতে পারলাম, উল্টো জাদু করা হয়েছে। আমি সন্তান হারা হলাম আর ওই ব্যক্তি হল তার সন্তান হারা। আর তারপর থেকে আজ আমার দুটো কন্যা সন্তান হয়েছে, কিন্তু অবাক করার বিষয় হল যে আমার সেই প্রথম কন্যা সন্তানের মতো আমার দ্বিতীয় কন্যা সন্তানটা ছিল দেখতে একই রকম। আমার দ্বিতীয় কন্যা সন্তান আজও সেদিন তাকে আমি বলতে পারি না যে আমার ছোট্ট একটা ভুলের কারণে দুইটা মায়ের কোল শূন্য হয়ে গেছে। হ্যাঁ, একটু কথাগুলো যেন কেমন একটু অগোছালো ভাবেই লেখা, কিন্তু ঘটনার বিষয়বস্তু আমি বুঝতে পেরেছি। আমি যেটুকু বুঝলাম যে আপনি নিজেও কুফরি কালাম শিখেছিলেন এবং সেই কুফরি কালাম শেখার কারণে আপনার কাছে মাঝে মধ্যে মানুষজন বিভিন্ন রকমের সাহায্য নিতে আসত। আমি এখন এই মাত্র পড়ে বুঝতে পারলাম যে সেই বিড়ালটা বাচ্চার উপরে দেখেছিল আপনার ওয়াইফ, প্রথমে তাই বোঝা যাচ্ছিল। একটা সময় মনে হচ্ছিল সেখানে আপনার উপস্থিতি, আপনি সেখানে যান এবং বিড়ালটাকে তাড়িয়ে দেন, কিন্তু পরে বুঝতে পারলাম যে না, আপনার ওয়াইফই বিড়ালটাকে সেদিন তাড়িয়ে দিয়েছিল বা আঘাত করেছিল এবং বিড়ালটি সেখানে মারা গিয়েছিল। কোনো একভাবে আপনার ওই ভদ্রলোককে দেওয়া তাবিজ ওলট পালট হয়ে যায়। তার মানে হচ্ছে যে আপনি আসলে ওই লোকটাকে দেওয়ার জন্য তাবিজ ড্রয়ারে রেখেছিলেন, সম্ভবত আপনার মা সেই তাবিজগুলো সরিয়ে নিয়ে যান এবং আপনার যে তাবিজগুলো ওই লোকটাকে দেওয়ার কথা সেই তাবিজটি আপনি ওই ভদ্রলোককে আসলে দিতে পারেননি। আপনার মা আপনাকে তাবিজ করার জন্য যে তাবিজগুলো ড্রয়ারে রেখেছিল সেই তাবিজগুলোই আপনি ওই লোকটাকে দেন, যার কারণে তার মেয়েও যেমন মারা যায় অন্যদিকে আপনার মেয়েও মারা যায়। উল্টো জাদুর একটা কথা বলছেন, এই উল্টো জাদুর ব্যাপারটা নিয়ে আমি এর আগেও ঘটনা পেয়েছি এবং উল্টো জাদুর ব্যাপারটা খুবই ভয়ঙ্কর এবং খুবই অন্যরকম। আপনাদের অন্যরা যারা শুনছেন তাদের কাছে যদি উল্টো জাদু রিলেটেড কোনো ঘটনা থাকে আমাদের পাঠিয়ে দেবেন। আর আমি বলবো যে লেখার সময় যদি আপনি একটু নিচে পড়েন এবং যদি আপনারা দাড়ি কমা এগুলো একটু মেনটেন করেন তাহলে আমার জন্য পড়তে অনেক সুবিধা হয়। অনেক সময় আমি বুঝতে পারি না, যেমন এই এই লেখাটা বুঝতে পারছিলাম না শব্দ গঠন বা বাক্য গঠনের জন্যই। তারপরেও আমরা অনেক দারুণ দারুণ ঘটনা পাই এবং আমরা সাধারণত ঘটনা এডিট করি না, তার কারণ হচ্ছে আমরা যেভাবে আপনি পাঠান সেই ভাষায় আপনাদেরকে শোনাতে চাই, তাহলে সেই অরিজিনাল ব্যাপারটা থাকে। যাই হোক, আপনারা আমাদেরকে আরো ঘটনা পাঠান, আমরা অপেক্ষা থাকবো আপনার ঘটনার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আশা করছি আপনারা ভালো আছেন আর ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালোর দলে আছি। এবং আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। যেভাবে আপনি ঘটনাটি লিখেছেন চেষ্টা করছি সেভাবেই পড়ে শোনাতে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আপনার ভূত ডট কম এর স্টোরির কথা তিনি বলেছেন। তিনি বলছেন যে 12টার সময় রুমের বাতি বন্ধ করে মোবাইলটা মাথার কাছে রেখে তিনি আমাদের এপিসোড শুনতে শুনতে এক সময় আজানের শব্দ শুনতে পান, মানে তার মানে সারা রাত ধরে শোনে এরকম বলছেন। এবং তিনি বলছেন যে আমার হাজবেন্ড সাথে শুনে কিন্তু প্রথমে পছন্দ করত না, তাই আমি ওকে একদিন না খাইয়ে রেখেছিলাম সারাদিন। হায় হায়, তারপর থেকে বলতে পারেন শুধু মনোযোগ দিয়ে আপনার ভৌতিক ঘটনাগুলো শুনে। আমার বাড়ি নড়াইল জেলার রূপগঞ্জ গ্রামে। ঘটনা ঘটে আমার নানা ভাইয়ের সাথে, মানে আমার আম্মুর বাবার সাথে। ঠিক নানা ভাই যেভাবে বলেছিলেন আমি সেভাবেই বলার চেষ্টা করছি। আগে অনেক রাতে বাজার থেকে বাড়িতে আসতে হতো, কারণ 1988 সাল, তখন রাত 8-9টা, মানে এখনকার মতো অর্ধেক রাত। আর তখন আমাদের গ্রামে বৃহস্পতিবার হাট হতো আর রবিবার সপ্তাহে 2 দিন হাট হতো। আমাদের অনেক বাঁশঝাড় ছিল গ্রামে, তাই অনেক ফসলাদি হতো। আমি প্রায় আমাদের ক্ষেত থেকে হোগলা কেটে ও বাঁশ কেটে বৃহস্পতিবার হাটে বিক্রি করতে যেতাম। ঠিক তেমনি একদিন ফলের সময় অনেক কাঁঠাল গাছ, আম গাছ, তাল গাছ হওয়ায় সেই বছর অনেক ফল হয়েছে। একবার আমার বড় ছেলে সেনাবাহিনীর চাকরি করত, সে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে ছিল। তার একটি কন্যা সন্তান জন্ম হয়েছে, তাই শুনে খুব খুশি হলাম যে আমার নাতনি হয়েছে। ময়নামতি ক্যান্টনমেন্টে হওয়ার কারণে তার নাম রাখা হলো ময়না, তাই তাকে দেখতে যাব বলে ভাবলাম। ছেলেকে জানাবো না ভাবলাম, জানালে হয়তো ছেলে বলবে বাবা এটা ওটা এনো। আর এমনিতে আমি খুব কাজকে ভয় পেতাম। পৃথিবীতে আমার মতে আমি শুধু কাজকে ভয় পেতাম, অন্য কিছু নয়। ঠিক একদিন ফলের সময় কাঁঠাল আর কিছু বাঁশ নিয়ে হাটে গেলাম। বৃহস্পতিবার ছিল হাটে, কাঁঠালগুলো বিক্রি হয়ে গেল, বাঁশগুলো কিছুটা রয়ে গেল। তাই ভাবলাম যেগুলো বিক্রি হলো না এগুলো হাটেই থাক, রবিবারে হাটে বিক্রি করে দেব। তাই বলে বাঁশগুলো ইউনিয়ন অফিসের মধ্যে রেখে একটু টেনে রেখে আসলাম। আর তখন রাত প্রায় 8:30। হাটের সব মানুষ তখন যে যার মতো চলে গিয়েছে। আমার দেরি হলো কারণ হাটের পাশে একটি গ্রাম, এবং সেই গ্রামে আমার মেজ মেয়ের বাড়ি। মেজ মেয়ের ছেলে মেয়েদের জন্য কিছু মিষ্টি আর একটা বোয়াল মাছ কিনলাম। হাঁটতে শুরু করলাম। মেয়ের বাড়ি বাজার থেকে 200 গজ দূরে। মেয়ের বাড়ি আসলাম, মেয়েকে বললাম বাবা তোর ছেলে মেয়েদের জন্য আমি মাছ আর মিষ্টি নিয়ে এসেছি, এগুলো রাখ। মেয়ে বলল না বাবা, তুমি মিষ্টি দিয়ে যাও, তোমার নাতিরা খাবে, কিন্তু তুমি ওই বোয়াল মাছ রেখো না, কারণ বোয়াল মাছ আমি খাই না, তোমার নাতিরাও খায় না, তো রেখে কি করব। তাই শুনে মেয়ের কাছ থেকে মাছটা নিয়ে হাঁটা শুরু করলাম। তখন তো গাড়ি ঘোড়ার কোনো হদিশ ছিল না, রাত বাজে 9টা, এখনকার মতো তো আর না। তাই ভাবলাম তাড়াতাড়ি যাওয়া যাক, যেই ভাবা সেই কাজ। রাস্তা দিয়ে গেলে অনেক দেরি হবে, তাই ভাবলাম বিল আড়াআড়ি ভাবে হাঁটা শুরু করি। বিলের মধ্যে দিয়ে গেলে অনেক সহজে বাড়ি পৌঁছানো যায়। জ্যোৎস্না রাত, ভাবলাম ভালোই হবে, তাই বলে কিছু বিড়ি কিনলাম আর কিছু নিমকি কিনলাম, আর আমার সেজো মেয়ে এবং ছোট মেয়ের জন্য এই খাবারগুলো কিনেছিলাম। এগুলো কিনে বিড়ি টানতে টানতে হাঁটা শুরু করলাম। হঠাৎ দেখলাম কেউ একজন হাঁটছে, আমার ঠিক 10-15 হাত দূরে। আমি তাকে দেখতে শুরু করলাম। আমি তাকে ডাক দিলাম, ও ভাই কে শুনছো, কোথায় যাবে? লোকটা আমার কথার কোনো গুরুত্ব না দিয়ে হেঁটেই চলে যাচ্ছে। আমি আবারও বললাম, ও ভাই কোথায় যাবা? তখন আমি আমার গ্রামের নাম ধরে লোকটাকে বললাম, তুমি কি ওই গ্রামের দিকে যাচ্ছ? দাঁড়াও আমিও যাব। তাই শুনে লোকটা দাঁড়ালো। তোর নাম কি? আমি বললাম আমার নাম জরিপ মোল্লা, তোমার? হঠাৎ করে গম্ভীর শব্দে লোকটা বলল,
আমার নাম দিয়ে কি হবে, তুমি চিনবা না, আমার বাড়ি অনেক দূরে, তাড়াতাড়ি হেঁটে আসো।
আমি হাঁটা শুরু করলাম। মাঝে মধ্যে আমি কিছু প্রশ্ন করি তাকে, কোথায় গিয়েছিলে, কি করতে গিয়েছিলে। উত্তরে লোকটি বলে,
পরে একদিন বলবো।
আমি ভাবলাম লোকটা হয়তো কোনো কারণে চিন্তিত আছে, চিন্তার কারণে লোকটা কিছুই বলতে চাইছে না। তাই লোকটাকে একটা বিড়ি খেতে বলি। বললাম ভাই নাও একটা বিড়ি খাও। তাই বলে যখনই বিড়িটা দিতে হাত বাড়ালাম তখনই লোকটা আমার থাবা দিয়ে হাতটা ধরল। আর তখনই আমি অনুভব করলাম আমার হাতটা যে ধরেছে সে আসলে মানুষ না, কারণ আমার এইসব বিষয়ে অভিজ্ঞতা ছিল বেশি। সে আমার হাতটা থাবা দিয়ে ধরেই আমাকে একটা চড় মারল, এবং চড়টা এমন ছিল যেন বরফের একটা ধারালো টুকরা আমার মুখে এসে পড়ল। আর আমি তখনই বুঝতে শুরু করলাম।
তুই অনেক কথা বলিস, তোকে বললাম চুপচাপ হাঁটতে, আর তুই প্যাচালি পারছিস আমার সাথে। শোন, তোর ব্যাগের ভেতর ওই বোয়াল মাছটা আছে, ওটা আমাকে দে, নাহলে তোর কপালে খুব খারাপই আছে।
তাই বলে ও আমার গলা টিপে ধরলো।
আর মনে হলো সে আমাকে দুই তিন হাত ওপরে হাওয়ায় ভাসিয়ে রেখেছে। ভালো করে তাকাতে পারছিলাম না, তাই ওকে বলি,
ঠিক আছে আমি দিচ্ছি, তবে একটা শর্ত আছে।
আমি তো সব শর্তে রাজি।
তাই বলে সে আমার গলাটা ছেড়ে দেয় এবং ছাড়া মাত্রই আমি মাটিতে ঠাস করে পড়লাম। আর তখনই মাথা উঁচু করে তাকিয়ে দেখলাম সে আনুমানিক 10 থেকে 11 ফুট লম্বা। তাই আমার আর বুঝতে বাকি রইল না যে কে কার খপ্পরে পড়েছি, এবং আমি পুরোই বুঝতে পারছিলাম যে সে তার গায়ে যে কাপড়টি রয়েছে সেটিও ধপধপে সাদা, গায়ে ঘন কালো পশম। আমি সব বুঝে ফেললাম। আমি অনেক সাহসী ছিলাম, তাই এখনো দাঁড়িয়ে আছি তার সামনে। তাকে বললাম,
ঠিক আছে শোনো, আমি জানি তুমি কে, আমার মাছটা নিতে আসছো, ঠিক আছে আমি দেব, তবে আমার সাথে তোমার কুস্তি লাগতে হবে। তুমি জিততে যদি পারো তবে মাছটা তোমার, বোয়াল মাছটা আনুমানিক 2 থেকে 2.5 কেজি ওজন, তুমি নিয়ে যাবে, আমার কোনো আপত্তি থাকবে না। আর যদি তুমি হেরে যাও তাহলে আমি যা বলবো তোমাকে করতে হবে।
আমার কথা শুনে অবয়বটা আমাকে বলল,
ঠিক আছে আয়, তবে দেখিস তুই যেন আবার মারা না যাস।
আমি বললাম,
না আমি মারা যাব না, কারণ আমি আল্লাহর বান্দা, আমার ভেতর কোরআনের আয়াত আছে।
আয় তবে, শোন কোন ছল করবি না আমার সাথে।
ও বলল, ঠিক আছে।
তাই বলে আমার সাথে প্রায় 1.5 ঘন্টা কুস্তি হয়েছিল। একটা সময় আমার শরীরের সমস্ত শক্তি আমি হারিয়ে ফেলেছিলাম, আর তখনই ও আমাকে বশ করে ফেলেছিল। মাঝে মাঝে আমি হাত পা মেলে দিয়ে চিৎকার করছিলাম, তখনই আমাকে বলে,
কিরে তুই না আল্লাহর বান্দা, তুই না বললি তুই ভয় পাস না আমি হেরে যাব, তাই গেল তোর এই সাহস।
আর তখনই আমার ভেতর সত্যি কোথা থেকে যেন অলৌকিক ভাবে সাহস তৈরি হলো। মুখ থেকে মনে হলো অজান্তেই সূরা কালাম বের হতে শুরু করলো। আর তখনই সে আমার থেকে দূরে ছিটকে গেল, আমার কাছে আসতে পারছিল না। আমি তখন ওকে বললাম,
কিরে দেখলি আমার ভেতর, বললাম না কোরআনের আয়াত আছে, তুই হেরে গেছিস আমি জিতে গেছি, তাই তুই ওই পোয়াল মাছটা পাবি না।
মাছের ব্যাগটা নিয়ে আমি হাঁটা শুরু করলাম, আর তখনই ও পেছন থেকে এসে খুব জোরে জোরে হেঁটে আমার সামনে আসে, তবুও আমার থেকে 2 হাত দূরে থাকে।
শোন, ভালো করছিস না তুই, ওই বোয়াল মাছটা আমাকে দিয়ে যা, না হলে আমি তোকে বাড়ি যেতে দেব না।
রাত তখন অনেক, জোনাকি পোকার ঝিনঝিন শব্দে রাতটা যেন আরো ভয়ঙ্কর লাগছে। তবু আমি জেদ ধরে রেখে মাছটা ওকে দিতে চাইলাম না, বললাম,
শোন তোকে মাছটা আমি দেব না, পারলে তুই যা করার করে নে, আমি সূরা কালাম পাঠ করতে করতে বাড়ি পৌঁছে যাব।
ও বেশ কিছুক্ষণ আমার পেছন পেছন আসছিল, তারপরে সে আমার নাম ধরে বলে উঠল,
শোন তোকে আজকে ছেড়ে দিলাম, আবার দেখব, কিন্তু তুই বাঁচবি না তা বললাম।
ও চলে গেল। হঠাৎ করে কেমন একটা গরম বাতাস আমার শরীরে এসে লাগলো। এত গরম বাতাসটা যেন মনে হচ্ছিল আমি আগুনের কাছে দাঁড়িয়ে আছি, বা কেউ আমার শরীরের কাপড়ে আগুন ধরিয়ে দিয়েছে। বাড়িতে ঢুকেই আমার মেয়েদের নাম ধরে ডাক দিলাম। মেজমের বাড়ি থেকে ঘুরে আসছি তাই সবাইকে বললাম। আমার কথা শুনে সবাই খুব খুশি হল, কিন্তু হঠাৎ আমার ছোট মেয়ে, আমার স্ত্রী বলে উঠল,
কি ব্যাপার, তোমার সারা শরীরে এত কাঁদা কেন, তুমি কি কাদায় গোসল করে আসলে নাকি?
তখন আমি আমার স্ত্রীকে বললাম,
মাছ নিয়ে আসছি, বোয়াল মাছ, মেজমের বাড়ির জন্য কিনেছিলাম, কিন্তু বলল ওরা খায় না, আমি কি জানি যে মাছ নিয়ে ফিরে আসতে হবে, নাও এখনই রান্না করো।
সবার চোখ মুখে তখন ঘুম, তবু আমার স্ত্রী আমার সেজ মেয়ে বলল,
ঠিক আছে রান্না করে আনছি, তুমি গোসল করে আসো।
আমি আমার ছোট মেয়েকে সাথে করে নদীতে গেলাম গোসল করতে। বোধহয় রাখা ভালো, আমার বাড়ির উঠোনের সামনেই নদী ছিল, বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নদী। সেই নদীতে আমি আমার ছোট মেয়েকে হারিকেন হাতে নিয়ে দাঁড় করিয়ে রাখলাম।
বাবা দাঁড়াও একটা ডুব মেরে আসি।
মেয়েটা আমার তখন ছোট, তাও বলল, তুমি যাও আমি দাঁড়াচ্ছি। মেয়েটার বয়স 8 বা 9 বছর। আমি যখনই নদীতে ডুব দিলাম তখনই কেউ একজন আমার ঘাড় ঘেঁষে, মনে হচ্ছিল আমাকে কাদার নিচে নিয়ে যাচ্ছে। আর তখনই আমার হাতে কেমন যেন একটা পায়ের ধাক্কা পেলাম। আমি সূরা কালাম আবারও পড়তে শুরু করলাম। তারপর আস্তে আস্তে আমার শরীর কেমন যেন ভার হয়ে গেল। তখন আমার মেয়েটাকে রেখেই আমি নদী থেকে বাড়ি চলে আসি। কিভাবে আসলাম জানি না, তবে 10-15 মিনিট পর আবার মেয়েটা কাঁদতে কাঁদতে এসে আমার স্ত্রীকে বলল,
মা
বাবা কই, গোসল করতে গিয়ে ডুব দিল নদীতে, আর ওঠে নাই, তুমি তাড়াতাড়ি আসো।
মাছটা মাত্র কেটেছে আমার স্ত্রী, তখন আমার স্ত্রী রান্না ফেলেই দৌড় দিয়ে বের হয়ে গেল। আমার কানে কান্নার শব্দ ভেসে আসলো, আর তখনই আমি উঠলাম। উঠে গিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তখন রুম থেকে বের হয়ে দেখি আমার স্ত্রী মেয়েরা উঠোনে নামছে। তখন পেছন দিক থেকে আমি ওদের বললাম,
কি ব্যাপার, কোথায় যাচ্ছ, এখনো রান্না করো নাই?
আমার স্ত্রী কথা শুনে বলল,
তুমি ঘরে কখন আসলে? ছোট মেয়ে বলছিল তুমি নাকি নদীতে ডুব দিয়ে আর উঠো নাই, তাহলে ঘরে কিভাবে আসছো?
তাই বলে আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে তারা ঘরে ফিরে আসলো।
বারবার বলছিল, বাবা তুমি ঘরে আসলে কিভাবে, তুমি তো ঘাট থেকে ওঠো নাই, ঘাটের সামনে তো আমি দাঁড়িয়েছিলাম।
আমি মেয়েকে ধমক দিয়ে বললাম, তোকে তো আমি ডাকলাম, তুই ঘুমের ঘরে বুঝতে পারিস নি, ওখানে থেকে গেছিস। মাছটা রান্না করেছ? আমার স্ত্রীকে বললাম।
না, তোমরা যা শুরু করেছো তাতে রান্না আর কোথায় করতে পারলাম।
যখন এটা বলে আমার স্ত্রী ঘুরে আবার রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখনই আমি ওর হাতটা ধরে গায়ের শক্তিতে ওকে একটা চর মারলাম। আমার জীবনে এত শক্তি দিয়ে আমি কোনোদিন মারিনি, বা আমি কোনোদিন আমার স্ত্রীর গায়ে হাত তুলিনি। স্ত্রী সন্তানদের কারো প্রতি আমি কোনোদিন রাগ করিনি। স্ত্রী কাঁদতে কাঁদতে মাছটা নিয়ে ফেলে দিয়ে আসলো, বলল,
এই মাছের জন্য আজকে তুমি আমাকে মারলে, ওই মাছ আমি তোমাকে খেতে দেব না।
তাই বলে যখনই ফেলে দিয়ে আসলো, তখনই আমি আমার স্ত্রীর সন্তানদের বিরাট খারাপভাবে গালাগালি করতে লাগলাম, মারতে লাগলাম। আমার সে জমে দৌড়ে ঘর থেকে বের হয়ে পাশে আমার ছোট ভাইয়ের বাড়ি ছোট ভাইকে ডেকে নিয়ে আসলো। ছোট ভাই আমার হাত থেকে লাঠিটা নিল, আমার হাতে একটা তালের লাঠি ছিল। তখনই আমি ওকে খুব বাজেভাবে গালাগালি করতে লাগলাম। তারপর আমার আর কিছু মনে নেই। সকালে উঠে দেখলাম আমার পাশে অনেক লোকজন জড়সড় হয়ে বসে আছে। আমি এদের সবাইকে দেখে একটু অবাক হলাম, আর উঠে বসে আমার পাশে থাকা ছোট ভাইকে জিজ্ঞাসা করলাম,
কিরে কি হয়েছে, তোরা সবাই আজ এখানে এভাবে আমাকে দেখছিস, আগে দেখিসনি কখনো?
তারপর আমার ছোট ভাই যা বলল,
মিয়া ভাই তোর রাতে কি হয়েছিল, তুই রাতে ভাবিকে মেয়েদেরকে বরং আমাকেও মারধর করেছিস, আর কি আবল তাবল বকছিলি যে ও মাছ দিয়ে কুস্তি করিয়েছে আর তুই সেই মাছ ফেলে দিলি, এসব তুই গালাগালি করছিলি, একটা পর্যায়ে তুই বমি করছিলি, খুবই দুর্গন্ধযুক্ত বমি, রক্ত এসছিল।
তাই বলে আমার ছোট ভাই চুপ করল। পরে হঠাৎ করে দেখি আমার স্ত্রী আমার পাশের গ্রামের এক হুজুরকে নিয়ে এসেছে। হুজুরটা আমার পরিচিত ছিল, তাই আমার স্ত্রী সন্তানদের সামনে কিছুই বলতে চাইল না। ওদের সবাইকে ঘর থেকে বের করে আমার ছোট ভাই ও আমাকে নিয়ে বসলেন। আমার হাতটা ধরে উনি ফু দিচ্ছিলেন আর মাথায় তসবিটা ছোঁয়াচ্ছিলেন।
শোন, তোর তো সাহস মন্দ না, তুই কেন একটা বোয়াল মাছের জন্য নিজের জীবনকে এত বড় ঝুঁকিতে রেখেছিলি? বলছি এখনো সময় আছে, তুই তোর অন্যায়টাকে মাথায় রেখে ওই বিলের মধ্যে গিয়ে বোয়াল মাছ কিনে রেখে আয়, না হলে তোর ক্ষতি হবে ভাই।
হুজুরের মুখে কথাগুলো শুনে আমার একটু অবাক লাগলো, তাই আমি হুজুরকে বললাম,
আরে ধুর ওগুলো ফালতু।
তাই বলে আমি রুম থেকে বের হয়ে আসলাম, আর হুজুর দুপুরে আমাদের বাড়ি খাওয়া দাওয়া করে চলে গেলেন। ভালোই কাটলো দুদিন। হঠাৎ একদিন রাতে আমি আবার হাট থেকে আসছিলাম, সেদিন সাথে ছিল আমার ছোট দুই ভাই। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে বিলের মাঝামাঝি যখন আসি, তখন হঠাৎ করে মনে হলো আমরা দুজন না তিনজন। আমি আমার ছোট ভাইকে বললাম,
কিরে নেদু তোর কি কিছু মনে হচ্ছে?
ভালোবেসে ওকে আমি ওই নামে ডাকতাম। ভাই বলল,
না তো কেন মিয়া ভাই।
বলা মাত্রই পেছন থেকে একটা আগুনের গোলা আমার মাথার ওপর দিয়ে সোঁ করে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেল। আর তখনই আমার ভাই ওটা দেখল এবং আমার ছোট ভাইকে বললাম,
কি ব্যাপারটা হলো বলতো?
সামনে এগোতেই হঠাৎ পেছন থেকে একটা চিৎকারের শব্দ ভেসে উঠল আমার কানে। মাথা ঘুরিয়ে যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম আমার ছোট ভাই নিচে বট হয়ে পড়ে আছে। আমি তাকে যখন উঠাতে যাব, মাথা ঝাঁকিয়ে হাতটা ধরে তুলতে যাব, তখনই সে উঠে আমাকে গালাগালি করতে লাগলো আর আমাকে মারার জন্য দাঁড়িয়ে পড়ল। আমি তখনই বুঝতে পারছিলাম এটা স্বাভাবিক কিছু না, তাই যতগুলো সুরা আমার মনে আছে সব পড়তে লাগলাম। এটা বলে আমার আম্মু কান্না করতে শুরু করল। আমি হলাম সেই মেঝো মেয়ের দুই নাম্বার মেয়ে। আমার নানা ভাই আজ নাই,
ওই দিন আমার ছোট নানা নাকি আমার নানাকে মেরে ফেলেছিল কাদার ভেতর অর্ধেক চাপা দিয়ে। আম্মুর কাছ থেকে গল্পটা শোনা, তবে ছোট নানা বড় নানাকে মেরে ফেলেছিল তার জন্য 3 বছর আমার ছোট নানার জেল হয়েছিল। হঠাৎ একদিন আমার নানি স্বপ্নে দেখেছিল যে আমার নানা ভাই ওনাকে বলছে ওনার ছোট ভাই নাকি ওনাকে মারে নাই, ওনার ওপর জিনের আসর হয়েছিল, তাই ছোট নানাকে যেন জামিন করানো হয়। ওই স্বপ্ন আমার নানি পরপর 3 দিন দেখেছিল। তারপর আমার নানি কোর্টে গিয়ে নড়াইল ঘর থেকে মামলা উঠিয়ে নেয় এবং আমার নানাকে মুক্ত করে নিয়ে আসে। রাসেল ভাই, গল্পটা শেষ করলাম, লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই ঘটনাটা আপনি পাঠিয়েছেন বলে আপনাকেও ধন্যবাদ, এবং তিনি তার নামটা বলেছেন কিন্তু তার নামটা তিনি গোপন রাখতে বলেছেন, সুতরাং আমি অবশ্যই আপনার নামটা গোপন রাখছি এবং আপনার নামটা আমি কাউকে জানতে দিচ্ছি না। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনি যে কষ্ট করে আমাদের ঘটনা পাঠিয়েছেন সেই জন্য। আশা করছি আপনার ঘটনা সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে নিজেকে ধন্য মনে করব। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন, আমিও ভালো আছি, ভালোর দলে আছি। আমরা অডিও ক্লিপ তো শুনলাম, আমরা অডিও ক্লিপ বলছি, আমরা এতক্ষণ ধরে ইমেল শুনছিলাম, এখন সরাসরি অডিও ক্লিপে যাব। আশা করছি আমাদের অডিও ক্লিপগুলো আপনাদের ভালো লাগবে, যদি এতটুকু ভালো লাগে বা আপনাদেরকে এতটুকু আনন্দ দিতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। চলুন আমরা আমাদের প্রথম ঘটনাটি শুনে আসি।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইব না, কারণ আমি জানি আপনি ভালোর দলে। যেহেতু 2010 সাল থেকে আপনার সঙ্গে ছিলাম, আসি আর যতদিন এই পথ চলা আপনার সঙ্গেই থাকব। আমি GM নিশাদ জাহান যশোর মনিরামপুর থেকে বলতেছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি একটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক, আশা করি সকলের ভালো লাগবে। ঘটনা শুরু করার আগে কিছু কথা বলে নিই, আমি বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করি, যার কারণে স্টুডিওতে যে ঘটনা শেয়ার করা আমার পক্ষে সম্ভব না। বাংলাদেশ আনসার বাহিনীতে চাকরি করার সুবাদে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলের লোকের সাথে চলাফেরা উঠা বসা করা হয়, আর আমি যত সম্ভব চেষ্টা করি ঘটনা সংগ্রহ করার জন্য। আজ পর্যন্ত অনেক ঘটনা সংগ্রহ করছি, বাট সময় স্বল্পতার কারণে ঘটনা শেয়ার করা হয় না। এখন থেকে চেষ্টা করব প্রত্যেকটা এপিসোডে একটি করে ঘটনা দেওয়ার, যদি আপনি চান তো। আজ আমি যে ঘটনাটি শেয়ার করব, ঘটনাটি ঘটে আমারই একটা ফ্রেন্ডের সাথে। ঘটনার ভিতরে যে সকল নাম ব্যবহার করব সকল নামই ছদ্মনাম হিসাবে ব্যবহার করব। ছদ্মনাম কেন ব্যবহার করব সেটা ঘটনার ভিতরেই আপনারা জানতে পারবেন। যেহেতু ঘটনাটা অনেক বড় তো আর বেশি কথা বলবো না, আমি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড আমার সাথে ঘটনাটি যেভাবে শেয়ার করছে আমি তার মতো করেই বলার চেষ্টা করতেছি, বাট ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি অতটাও ভালো গুছিয়ে কথা বলতে পারি না, ফ্রেন্ডের নাম বিপ্লব, ছদ্মনাম বিপ্লব। আমার সাথে যেভাবে ঘটনা শেয়ার করছে আমি বিপ্লবের মতো করেই বলতেছি। আমি বিপ্লব, আমি যখন 10ম শ্রেণীতে পড়ি, 8ম শ্রেণীর একটা মেয়েকে খুব বেশি ভালো লাগে, ভালো লাগা থেকে এক পর্যায়ে তাকে আমি ভালোবেসে ফেলি। তো ভালোবাসার একটা পর্যায়ে মেয়েটাকে আমি প্রপোজ করি, কিন্তু মেয়েটা আমার প্রপোজ অ্যাকসেপ্ট করে না, আমার প্রপোজাল প্রত্যাখ্যান করে। তো আমি আমার মনকে এটা ভেবে সান্ত্বনা দিই যে একটা মেয়েকে ফার্স্ট টাইম প্রপোজ করলাম, সে তো আর এক চান্সে হ্যাঁ করবে না, তার পিছু ঘুরতে হবে। ঘুরতে ঘুরতে হয়তো বা একটা দিন সে আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। তো যে কথা সেই কাজ, আমি মেয়েটার পিছে সময় ব্যয় করতে থাকি, মেয়েটাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকি। তো কোনোভাবেই মেয়েটাকে ইমপ্রেস করতে পারতেছিলাম না বা কোনোভাবে রাজি হচ্ছিল না। এভাবেই দিনকাল কাটতে থাকে। একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই, পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হই, কলেজে ভর্তি হই। কলেজে ভর্তি হওয়ার পরে মেয়েটার সাথে যোগাযোগ একটু কম হয়ে যায়, বাট ভালোবাসাটা বাড়তে থাকে। এখানে বলে রাখি, মেয়েটার বাড়ি আমাদের বাড়ির থেকে মাত্র 5 মিনিটের পথ। আমি যে স্কুলে পড়াশোনা করতাম ওই স্কুলে যাওয়ার পথে আর কি মেয়েটার বাড়ি পড়ে। তো যেহেতু আমি ওই স্কুল মাঠে খেলাধুলা করতাম, সেহেতু ওই খেলাধুলা করতে যাওয়ার সময় আসার সময় মেয়েটাকে দেখার চেষ্টা করতাম, কথা বলার চেষ্টা করতাম, কখনো হতো কখনো হতো না। তো এভাবেই দিনকাল কাটতে থাকে। এখানে মেয়েটার নাম আমি সুমি হিসাবেই ধরি, ছদ্মনাম। বলে রাখি, আমার স্বাস্থ্য ভাই মিনারুল, ছদ্মনাম। সুমি মিনারুল একই ক্লাসে পড়তো, আর মিনারুল আর সুমির ভিতরে খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। মিনারুল আর আমি যেহেতু সমবয়সী, 2-1 বছরের ছোট বড়, তো বন্ধুর মতোই চলাফেরা করতাম, খেলাধুলা চলাফেরা সবই একসাথে করতাম। তো আমি মিনারুলের সাথে আমার কথাগুলো শেয়ার করি, যে তোদের ক্লাসের আর সুমিকে খুব ভালো লাগে, তাকে আমি ভালোবেসে ফেলছি, তা তুই একটু সুমিকে বলে দেখ সুমি কি বলে। তো মিনারুল বলে যে আচ্ছা ঠিক আছে, আমি সুমির সাথে কথা বলবো, কথা বলে দেখি সুমি কি বলে। মিনারুল সুমিকে বলে আমার সম্পর্কে, বাট মিনারুলের সাথেও একই কথা বলে যে প্রেম ভালোবাসা আমার জন্য না, বা আমি এই মুহূর্তে প্রেম ভালোবাসা করতে চাই না। তো আমি তারপরেও হাল ছাড়ি না, সুমির পিছে সময় ব্যয় করতে থাকি, তাকে ইমপ্রেস করার চেষ্টা করি, তার পিছে ঘুরতে থাকি। তো কোনোভাবেই তাকে আমি রাজি করতে পারতেছিলাম না। এভাবেই কেটে যায় আরো 2টা বছর। আমি এইচএসসি পরীক্ষা দিই, এইচএসসি পরীক্ষার পরে যে 3টা মাস থাকে অবসর সময়, ওই 3টা মাসে আমি মানে একটা সিদ্ধান্ত গ্রহণ করি যে একটা মেয়ের পিছে আমি 3টা বছর ঘুরলাম, বাট তাকে রাজি করাতে পারলাম না। তো যে কোনো ভাবেই তাকে আমার করে আমি শুনব, মনের ভিতরে একটা জিদ চলে আসে, আর জিদের কারণে আমি সিদ্ধান্ত নিই যে আমি সুমির উপরে ব্ল্যাক ম্যাজিক করব। তো যে ভাবা সেই কাজ, আমি কবিরাজ খুঁজতে থাকি, 2-3 জায়গার থেকে ব্ল্যাক ম্যাজিক করি কিন্তু কোনো ফল পাই না। তো যেহেতু 2-3 জায়গার থেকে ব্ল্যাক ম্যাজিক করছি কোনো ফল পাই নাই, তো আরো কবিরাজ খুঁজতে থাকি। একটা পর্যায়ে আমি একটা কবিরাজের সন্ধান পাই আমাদের বাড়ির থেকে আনুমানিক 30-35 কিলো দূরে। তো আমি সেই কবিরাজের বাড়িতে যাই, যাওয়ার পরে আমি দেখি যে কবিরাজ দুপুরবেলায় খাওয়া দাওয়া করতেছে। তো আমাকে দেখে কবিরাজ জিজ্ঞাসা করে, বাবা তুমি কে, কোথা থেকে আসছো, কেন আসছো? তো আমি কবিরাজকে বলি, আপনি খাওয়া দাওয়া শেষ করেন, খাওয়া দাওয়া শেষ করার পরে আমি আপনার সাথে কথা বলবো। কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় বসো, আমি খাওয়া দাওয়া শেষ করে আসি। তো আমি বারান্দায় বসি, বসার পরে কবিরাজ আসে, আসার পরে আমার কাছে জিজ্ঞাসা করে যে আমি কেন আসছি। তো আমি কবিরাজের সাথে সব কথা খুলে বলি যে আমি একটা মেয়েকে ভালোবাসি, আজ 3টা বছর ধরে তার পিছু পিছু ঘুরতেছি, বাট তাকে আমি কোনোভাবে রাজি করাতে পারিনি। তো আপনি কবিরাজ বিদ্যার মাধ্যমে কোনো কিছু করতে পারবেন কিনা? তো কবিরাজ আমাকে বলে যে হ্যাঁ আমি পারবো, তবে আমাকে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে। তো আমি বলি যে কি জিনিস জোগাড় করে দিতে হবে? তো কবিরাজ বলে যে জিনিসগুলা জোগাড় করে দেওয়ার পরে আমি যে প্রসেসিং গুলো তোমাকে বলবো, সেই প্রসেসিং গুলো যদি তুমি 100% পূরণ করতে পারো তাহলেই আমার কবিরাজ বিদ্যা সফল হবে, আর যদি না করতে পারো তাহলে কোনো ফল পাবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে, কি জোগাড় করতে হবে? তখন কবিরাজ আমাকে বলে যে কিছু পরিমাণ সরিষা, মেথি আর সরিষার তেল আর 3টা ডিম। তো আমি কবিরাজের বলি যে আমি এটা এখনই তো বাজার থেকে কিনে আনতে পারবো। কবিরাজ আমাকে বলে যে না, বাজার থেকে কিনে আনলে হবে না, আমি যে যেভাবে বলবো সেইভাবেই জিনিসপত্রগুলো জোগাড় করতে হবে। সংগ্রহ করতে হবে। তো আমি বলি যে আচ্ছা বলেন। তো কবিরাজ আমাকে বলেন যে সরিষার মেথি তুমি যে দোকান থেকে কিনবা, দোকানদার যে দাম চাইবে সেই দামই তোমাকে দিয়ে আসতে হবে, কোনো দামাদামি করতে পারবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর সরিষার তেল এটা তোমাকে জোগাড় করতে হবে এমন ভাবে যে যেখানে সরিষা ভাঙ্গায় অর্থাৎ ঘানি, ঘানিতে সকালবেলায় ফার্স্ট সিরিয়ালের যে লোকটা সরিষা ভাঙ্গানোর জন্য আসবে, আর ওই সরিষা ভাঙ্গানোর সময় প্রথম যে ফোটা তেল বের হবে ওই প্রথম ফোটা তেল তোমাকে সংগ্রহ করতে হবে, আর সঙ্গে আরো কিছু তেল তুমি মিশাই নিয়ে আসবা। আর তিনটা ডিম হতে হবে, একটা মুরগির লাইফে প্রথম যে ডিম পাড়ে ওই ডিম হতে হবে, অর্থাৎ মুরগির প্রথম ডিম হওয়া লাগবে, তিনটা ডিম তিনটা মুরগির। তো আমি এটা এটা শুনে একটু ভেবা চেকা খেয়ে যায় যে একটা মুরগি কবে কখন প্রথম ডিম পাড়তেছে সেটা আমার পক্ষে তো জানা সম্ভব না। তো আমি এটা কিভাবে ম্যানেজ করব? তো কবিরাজকে আমি বলি যে আঙ্কেল এটা আমি কিভাবে ম্যানেজ করব, তো আপনি কি একটু পারেন না এটা ম্যানেজ করে দিতে? তো কবিরাজ প্রথমে না করে। তো আমি কবিরাজকে অনেক অনুরোধ করি, অনুরোধ করার পরে কবিরাজ এক পর্যায়ে আমার কাছে কিছু টাকা দাবি করে যে তুমি এই টাকাটা দিতে পারলে আমি ডিম ম্যানেজ করে দিব। তো আমি তাতে রাজি হই। তো কবিরাজ আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে তুমি চলে যাও, তো আমি ডিম ম্যানেজ করার পরে তোমাকে ফোন দিব, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, ফোন দেওয়ার পরে তুমি আসবা। তো আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আমি অন্যান্য যে জিনিসপত্রগুলোর কথা বলছে আমি সেগুলো সংগ্রহ করি, সংগ্রহ করে কবিরাজের জন্য অপেক্ষা করতে থাকি যে কবিরাজ কবে ফোন দেয়। আনুমানিক 10-12 দিন পরে কবিরাজ আমাকে ফোন দেয়, দিয়ে বলে যে তুমি কালকে আসো, তোমার কাল কাজ আমি কালকে করব রাত 10টার সময়, 10টার পরে। তো আমি বাসার থেকে সেইভাবে রওনা দিই। আনুমানিক 9:30 সময় কবিরাজের বাসায় যে উপস্থিত হই, কবিরাজ আমাকে বলে যে অন্যান্য জিনিসপত্রগুলো নিয়ে আসছি কিনা। তো আমি বলি যে হ্যাঁ নিয়ে আসছে। তো কবিরাজ রাতে সব বুঝাই দি। বুঝানোর পরে কবিরাজ আমাকে বলে যে আমি যেদিকে যাব তুমি আমার সঙ্গে সঙ্গে যাবা আর কি। তো কবিরাজ হাঁটতে থাকি, আমি কবিরাজের পিছে হাঁটতে থাকি। আনুমানিক 25-30 মিনিট হাঁটার পরে আমরা উপস্থিত হই একটা শ্মশানের কাছে। এখানে বলে রাখি শ্মশানে যাওয়ার সময় মানে কিছু দূর থেকে কোনো আলো বা কোনো বাড়িঘর বা কোনো আলো আর দেখতে পায় না, অর্থাৎ শ্মশানটা একটা নিলিবিলি জায়গা, আশেপাশে কোনো বাড়িঘর নাই। এখানে শ্মশানটার বর্ণনা দিয়ে দিই, শ্মশানটা একটা ছোট খালের উপরে অবস্থিত। শ্মশানের আশেপাশে প্রচুর পরিমাণে বন জঙ্গল বাগান, আর শ্মশানটা যে আহামরি বড় তাও না, ছোটখাটো একটা শ্মশান। তো শ্মশানে ঢোকার আগে কবিরাজ আমাকে বলে যে তোমার কাছে কি ফোন আছে? তা আমি বলি যে হ্যাঁ আছে, ফোন আছে। তা কবিরাজ আমাকে বলে যে ফোনটা বন্ধ করো। আমি ফোনটা যখন বন্ধ করি তখন দেখি যে 11:02 বাকি আছে। তো আমরা শ্মশানের ভিতরে ঢুকি। ঢোকার পরে কবিরাজ মাটিতে একটা বৃত্ত আঁকে, বৃত্ত আঁকার পরে আমাকে ওই বৃত্তর ভিতরে বসতে বলে, আর বলে যে এর ভিতরে এই শ্মশানের ভিতরে যাই হয়ে যাক না কেন আমি না ডাকা পর্যন্ত তুমি যেন বৃত্ত থেকে বের হবা না। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমাকে বৃত্তর ভিতরে বসিয়ে কবিরাজ শ্মশানের যে সীতা আছে যেখানে মানুষ পোড়ায় ওর উপরে ওঠে সকল জিনিসপত্র নিয়ে। তো উঠে কবিরাজ তার আসনে বসে, আসনে বসে রিচুয়াল শুরু করে। তো রিচুয়াল শুরু করার 1-2 মিনিট পর থেকেই আর কি শ্মশানের ভিতরে ঝড় শুরু হয়, প্রচুর পরিমাণে ঝড়, এত ঝড় যে সে মনে হচ্ছিল যে সকল গাছপালা আমাদের গায়ের উপরে এসে পড়বে ভেঙ্গে সরে, সেরকম একটা অবস্থা। কিন্তু কোনো বাতাস শরীরে লাগে না, গায়ে লাগে না। তো মানে খুব বেশি ভয় করতেছিল, যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি যে যেহেতু বাতাস আমার গায়ে লাগতেছে না তো আমি চোখ বন্ধ করে ফেললে তো আর কোনো কিছু দেখতে পারবো না, তো যার কারণে আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ বন্ধ করে যখনই ফেলি তখনই শুরু হয় অন্য একটি ঘটনা। ঘটনাটা এরকম যে প্রথমে কিছু হাসির শব্দ ভেসে আসে, পরবর্তীতে কান্নার শব্দ, মানে কানের ভিতরে আসে আর কি কান্নার শব্দ। কান্নার শব্দ থেমে যে শুরু হয় একটা পৈশাচিক চিৎকার, মানে সেই চিৎকারের কথা আসলে ভাষায় প্রকাশ করা কোনোভাবেই সম্ভব না। তো এতটুকু বলতে পারি চিৎকারটা ছিল এমন, কোনো মানুষ যদি মারা যায় আর মৃত্যুর সময় যে কষ্টটা পায়, সেই কষ্টের কারণে যদি কেউ চিৎকার করে, সেরকমই চিৎকার আর কি। তো এমনটাই মনে হচ্ছিল যে শয়ে শয়ে মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে আর সেই কাতরানোর শব্দটাই কানে ভেসে আসতেছে। তো আস্তে আস্তে শব্দটা বাড়তে থাকে, একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আমার কান ফেটে যাবে, সেরকম একটা অবস্থা। কোনো কিছু সহ্য করতে না পেরে আমি কান এঁটে ধরি, কিন্তু শব্দ শব্দের মতোই হয়ে যায়, কান এঁটে ধরলেও কোনো কাজ হয় না। এভাবে কতক্ষণ সময় যায় বলতে পারি না, একটা সময় দেখি যে ঝড়ও নাই, কোনো শব্দও নাই, সবকিছুই ঠান্ডা। তো আমি তখনও চোখ খুলি না, তো মানে পাশ থেকে শুনে যে কবিরাজ আমাকে ডাকতেছে যে ওঠো, আমি উঠে কেবলমাত্র পা বৃত্ত থেকে বের করব। এর ভিতরেই কবিরাজ সীতার উপর থেকে আমাকে ধমকের স্বরে বলে যে তোমাকে না বলছি যে যাই কিছু হয়ে যাক, বৃত্ত থেকে বের হবো না আমি না ডাকা পর্যন্ত। তো কবিরাজ যখন এই কথা বলে আমি একটু অবাক হই যে এই মাত্রই না আমাকে ডাকলো। তো কোনো কিছু না বুঝে আমি আবারও বৃত্তর ভিতরে বসে পড়ি, আবারও চোখ বন্ধ করে ফেলি, কান এঁটে ধরি, আবারও সেই শব্দ, আবারও সেই ঝড় শুরু হয়। এইভাবে কতক্ষণ যায় জানি না, মনে হয় 15-20 মিনিট এইভাবে চলে। তো চলার পরে রিচুয়াল শেষ হয়, কবিরাজ আসে, এসে আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকে, ডাকার পরে আমরা বের হই, শ্মশান থেকে বের হই। বের হওয়ার পরে আমি ফোনটা অন করি, ফোনটা অন করেই আমি অবাক হয়ে যাই যে আমি দেখি যে ভোর 4টা বাজে। আমি একটু অবাক হই এই কারণে যে আমরা ঢুকছি 11টার সময়, আনুমানিক 1 ঘন্টায় লাগুক, তার বেশি লাগার কথা না, 4টা কিভাবে বাজে। এই ভাবতে ভাবতেই আর কি কবিরাজের বাসায় চলে আসি, যেহেতু সারা রাত জাগা ছিলাম একটু ক্লান্ত, তো আমি কবিরাজের বাসায় যেয়ে ঘুমাই পড়ি। সকালবেলায় কবিরাজ যে আমাকে ঘুম থেকে ডেকে তোলে, ঘুম থেকে ডেকে তুলে বলে যে এই যে রিচুয়াল করছি, এখন আমি যেভাবে যা করতে বলবো সেভাবে যদি তাই করতে পারো তাহলে তুমি সাকসেস হতে পারবা, যদি না করতে পারো তাহলে আর কোনো কিছু করার নাই, কোনো কিছু হবে না। তো আমি বলি যে কি করতে হবে বলেন। তখন কবিরাজ একে একে সবগুলা জিনিস বের করে, প্রথমে মেথি আর সরিষা বের করে দিয়ে বলে, আর সঙ্গে কিছু পরিমাণ সিঁদুর। তো কবিরাজ আমাকে বলে যে মেথি আর সরিষা একসঙ্গে পোড়াতে হবে, যখন পোড়াবা তখন সিঁদুর আর কি ওর ভিতরে ছিটায় দিতে হবে, আর এই যে সরিষার তেল এটা মেয়ের শরীরে কোনোভাবে লাগাই দিতে হবে অথবা ছিটায় দিতে হবে। তো আমি বলে যাচ্ছে ঠিক আছে। পরবর্তীতে ডিম বের করে, 3টা ডিম, 3টা ডিমের গায়ে 3 কালারের লেখা, 1টা ডিমের গায়ে সাদা কালারের লেখা আরবিতে, আর একটা ডিমের উপরে কালো কালার দিয়ে লেখা, 1টা ডিমের উপরে লাল কালার দিয়ে লেখা, সবই আরবিতে লেখা। তো আমাকে বলে যে এই সাদা কালারের লেখা যে ডিমটা, এটা পুঁততে হবে 2 সুলাই, অর্থাৎ আমাদের যশোরের ভাষায় মাটির চুলা, এক পাশে তরকারি এক পাশে ভাত, মানে কাঠ ঢুকানোর ছিদ্র একটাই, যাকে আমাদের যশোরের ভাষায় দোসুলা বলে, অন্যান্য জায়গায় কি বলে আমি জানি না। তো দোসুলায় পুঁততে হবে, মনে রাখতে হবে যেদিন রাতে তুমি এই ডিমটা পুঁতবা ওই দিন পরের দিন সকালবেলায় ওই চুলায় রান্না হওয়া লাগবে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। আর লাল কালার আর কালো কালারের যে লেখা যে ডিম দুইটা, এটা পুঁততে হবে জোড়া কবরে, অর্থাৎ স্বামী স্ত্রীর কবরে। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো কবিরাজ এখানে বলে যে এই ডিম পুঁতা আর সরিষা পোড়ানো এটা একই রাতে করতে হবে, আর মনে রাখতে হবে রাত 12টার পরে 4টার ভিতরে করতে হবে, অর্থাৎ 12টার আগেও করা যাবে না, 4টার পরেও করা যাবে না। তো আমি সবকিছু বুঝে নিয়ে কবিরাজের কাছ থেকে বিদায় হয়ে বাড়ি চলে আসি। বাড়ি চলে এসে ভাবতে থাকি যে এখন কিভাবে কি করা যায়। আমার অতটাও সাহস ছিল না যে আমি একা একা কোনো কিছু করব। তো এখানে বলে রাখি, আমি কবিরাজের কাছে একটা প্রশ্ন করি যে আমি মানে একা একা কাজ করা যাবে কিনা বা অন্য কেউ করলে হবে কিনা। তো কবিরাজ আমাকে বলে যে একা একাই করতে হবে, কিন্তু অন্য যে কেউ করলে হবে। তো মনে রাখতে হবে যে সঙ্গে লোকও যাওয়া যাবে। মনে রাখতে হবে যে কবরে তোমরা ডিমটা পুঁতবা ওই কবর থেকে এতটাই, মানে যে পুঁততে যাবে তার থেকে এতটাই দূরত্বে থাকতে হবে যে একে অপরের কেউ কাউকে যেন দেখতে না পাই। তো আমি বলি যে আচ্ছা ঠিক আছে। তো আমি বাসায় আসার পরে ভাবতে থাকি যে কি করব কি করব। তো একটা পর্যায়ে আমি মিনারুলের সাথে সব ঘটনা শেয়ার করি। তো মিনারুল আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে, কবে কি করবে আমাকে একটু জানাস, আমি তোর সঙ্গে থাকব। এখানে বলে রাখি আমার ফুপুর বাড়ি আমাদের বাড়ির থেকে একটু দূরে। তো আমার ফুপা তো একটা ভাই আছে যার নাম হলো মামুন। আমরা তিনজন, মামুন আমি আর মিনারুল, প্রায় সমবয়সী, চলাফেরা খেলাধুলা সব একসঙ্গে। তো আমি মামুনের সাথেও ঘটনাটা শেয়ার করি যে করছে এখন কি করা যায়। তো মামুনও আমাকে বলে যে আচ্ছা ঠিক আছে আমিও থাকবো তোর সাথে। তো আমরা একটা দিন ঠিক করি যে অমুক দিন এই কাজটা করব। তো যেদিন করব এই দিন রাত্রে বেলায় সন্ধ্যার থেকে রাত ১২টা বাজার অপেক্ষা করতে থাকি সবকিছু কমপ্লিট করে। তো ১২টার সময় আর কি আমি ডিম পোতার জন্য দোসুলা খুঁজতে খুঁজতে ওই ফুফুদের বাড়ি পাই। মামুন আমাকে বলে যে আমাদের বাড়ি দোসুলা আছে, তো সকালবেলায় মা ওই জায়গায় রান্না করে আর দোসুলায় রান্না করে। তো আমি যে মামুনদের বাড়ি যে দোসুলা আছে ওখানে ডিমটা পুঁতে রেখে আসি ১২টার পরে। আর পরবর্তীতে খুঁজতে থাকি জোড়া কবর। তো বেশি খোঁজাখুঁজি লাগে না, প্রথম কবরটা পেয়ে যায় আমাদের মসজিদের সামনেই একটা জোড়া কবর, স্বামী স্ত্রীর কবর। তো মামুন বলে যে আমি ওই জায়গায় যাচ্ছি, যেহেতু মসজিদের সামনে আশেপাশে বাড়িঘর আছে, কোনো ভয়ের কোনো কিছু ছিল না। তো মামুন ওখানে যাই যে ডিমটা পুঁতে রেখে আসে কোনো সমস্যা ছাড়াই। আমরা বিভ্রান্তিতে পড়ি দ্বিতীয় কবরটা নিয়ে, অর্থাৎ দ্বিতীয় কবর খোঁজার ক্ষেত্রে। দ্বিতীয় কবরটা যখন আমরা খুঁজতে থাকি তো জোড়া কবর আমরা পাচ্ছি অনেক জায়গায়, বাট এমন এমন জায়গায় পাচ্ছি যেখানে যাওয়া আমাদের পক্ষে কোনোভাবে সম্ভব না, কারণ যে জায়গায় পাচ্ছি খুব ভয়ের জায়গা। তো অনেক খোঁজাখুঁজির পরে একটা জোড়া কবর পাই আমাদের বাড়ির পাশেই আর কি, মানে একটু দূরে একটা জোড়া কবর। তার আশেপাশে কিছু বাড়িঘর আছে, যে বাড়িঘরগুলো আছে তাদেরই পারিবারিক কবরস্থান। তো কবরের স্থানের পাশে যেহেতু বাড়িঘর, আহা মানে খুব বেশি যে ভয়ের জায়গা তাও কিন্তু না, আবার ভয় নাই সেটা বললেও ভুল হবে। তো যাই হোক, আমরা ওটাই পুতার সিদ্ধান্ত গ্রহণ করি যে ওই জায়গায় যেহেতু আশেপাশে বাড়িঘর আছে তো ওই জায়গায় পুতবো। তো ওই জায়গায় যাবে কে? তো মিনারুল বলে যে আমি যাব। তো মিনারুল চলে যাই। যাওয়ার পরে মিনারুলও কোনো সমস্যা ছাড়া ডিমটা পুঁতে চলে আসে। তো আমরা মহা খুশি, আর বাদ বাকি যে কাজগুলো সেটাও কোনো সমস্যা ছাড়াই হয়ে যায়। তো আমরা মহা খুশি যে যাই হোক সব কাজই কোনো সমস্যা ছাড়া হয়ে গেছে। তো আমরা সুমির রেসপন্সের জন্য অপেক্ষা করতে থাকি যে সুমির রিয়াকশনটা কি আসে। তো আল্লাহর রহমতে এক সপ্তাহের ভিতরে সুমি আমার প্রতি দুর্বল হতে থাকে। একটা পর্যায়ে সুমি আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আমাকে ভালোবাসতে শুরু করে। তো খুব সুন্দরভাবে দিনকাল কাটতেছিল, কোনো সমস্যা ছাড়া খুব ভালোভাবে দিনকাল কাটতেছিল। একটা সময় সুমির ফ্যামিলির থেকে সুমিকে বিয়ে দেওয়ার জন্য পাত্র দেখতে থাকে। তো সুমি আমাকে ফোন দিয়ে জানাই যে বিপ্লব আমার জন্য তো ছেলে দেখতেছে, তো এখন আমি কি করব। তো আমি সুমিকে বলি তাহলে চলো একটা কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। তো সুমি আমার কথায় রাজি হয়ে যাই। তো আমি, মামুন, মিনারুল আর সুমির একটা দুলাভাই মিলে কোড ম্যারেজ করে ফেলি। তো কোড ম্যারেজ করার পরে সুমি সুমির মতো সুমির বাসায়, আমি আমার মতো পড়াশুনো করতে থাকি। এভাবেই দিনকাল কাটতে থাকে কোনো সমস্যা ছাড়া। সমস্যা শুরু হয় বিয়ের মাসখানেক পরের থেকে। সমস্যাটা হয় হঠাৎ করে একদিন মামুন আমাকে বলে যে ভাই গতকাল রাতে আমি একটা স্বপ্ন দেখলাম, স্বপ্নের কোনো আগামাথা বুঝলাম না, কেন দেখলাম সেটাও জানি না। তো আমি মামুনকে বলি যে কি স্বপ্ন দেখছিস, তো মামুন আমাকে বলে যে এরকম স্বপ্নে দেখতেছি যে একটা কালো অবয়ব আমার সামনে আসছে, সামনে আসার পরে আমাকে বলতেছে যে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর জন্য তোদের ফল ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এ কথা বলে অট্ট হাসি দিয়ে আমার সামনে থেকে চলে যায়, আমার ঘুম ভেঙে যায়। তো আমি মামুনকে বলি যে তুই যে স্বপ্ন দেখছিস এটা হয়তো বা দুঃস্বপ্ন। তো মামুনও আমার কথা সায় দিয়ে আর কি মেনে নেয় যে হতে পারে। তো ওই দিন বিকাল বেলায় মিনারুলও আমার সাথে একই কথা বলে যে ভাই আমি একটা স্বপ্ন দেখছি, তো কেন দেখছি কি কারণে দেখছি তা জানি না। তো আমি মিনারুলকেও বলি যে কি স্বপ্ন, মিনারুলও আমার সাথে সেম কথাটাই বলে যে এরকম স্বপ্নটা হলো মানে আমি ঘুমানোর পরে আমার সামনে একটা কালো অবয়ব আসছে, কালো অবয়ব আসার পরে সে আমাকে বলতেছে তোরা যে কাজটা করছিস আদৌ ভালো কাজ করিসনি, এর ফল তোদের ভোগ করতে হবে, তোদের মরতে হবে। এই বলেই অবয়বটা অট্ট হাসিতে ফেটে পড়ে, যখনই হাসতে থাকে তখনই আমার ঘুম ভেঙে যায়। তো এটা শোনার পরে আর কি আমি একটু ভাবতে থাকি যে কেন হলো মিনারুল আর মামুনের সাথে। তো আমি কোনো কিছু বুঝতে পারতেছিলাম না, তো মিনারুলকেও আমি একই কথা বলি যে তুই দুঃস্বপ্ন দেখছিস।
সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে rasel.bhoot@gmail.com, আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে।
হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই। আজকে আমি যে ঘটনাটা বলবো সেটা আমার সাথে ঘটা 2007 সালে। সেই সময় আমি আমার বুঝ হয়েছিল, আমি মোটামুটি বুঝি। তো আমার এক চাচাতো বোনের বিয়েতে আমরা তার শ্বশুর বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমার এক চাচাতো ভাই গেছে, আর এক ফুফাতো ভাই গেছে। তো আমার ফুফাতো ভাই সে বলে যে যে এদের বাড়িতে আসছি, এদের বাড়ির সামনে একটা লিচু গাছ আছে, অনেক লিচু ধরেছে। সেই সময় কিন্তু অনেক লিচু ধরেছিল গাছটা, তো গাছটা খুবই ছোট ছিল। তো আমি আর আমার ফুফাতো ভাই উঠলাম গাছে। গাছে উঠার পরে আমরা অনেক মজা করি, লিচু খাই। তো হঠাৎ করে আমার চোখ গেল নিচের দিকে, নিচের দিকে চোখ দেখি যে একটা লোক তার মাথাটা কিছুটা বাঁকানো, তো চোখগুলো কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগছিল। তো আমি দেখে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তো ভয় পেয়ে আমি চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার পর আমি উপর থেকে নিচে পড়ে গিয়েছিলাম, গাছ ধরে রাখতে পারিনি। তো এই চিৎকার পরে মানুষজন আসলো, মানুষজন আসার পরে বললো যে সে এরকম প্রতিবন্ধী, এরকম টাইপের। তো সে আমি পড়ে যাওয়া দেখে সে একটা হাসি দিল, হাসি দেওয়ার পরে সে চলে গেল। তা আমাকে সবাই ধরাধরি করে বিছানায় শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি ঠিক হয়ে গেলাম। তো ঠিক হয়ে যাওয়ার পরে আমাদের এখানে একটা নীতি ছিল কি মানে যার বাড়িতে যারা যাবে যে নারিকেল গাছ থাকলে ডাব পারবে, নারিকেল পারবে, বেঁকে মজা করবে, খাবে দাবে, এই আর কি। তো আমরা যাওয়ার পরে যথারীতি আমার এক শাস্ত্র ভাই গাছে উঠলো। গাছ উঠে যা নারিকেল ছিল, নারিকেল গাছে সব নারিকেল পেরে ফেলেছে ডাব। ফারার পরে আমরা সবাই মজা করে খেলাম, অনেক দুষ্টমি করে। তো তারপরে এরকমই রইল। তো দেখলাম যে ওই প্রতিবন্ধী ছেলেটা কেমন যেন আমার দিকে শুধু তাকিয়ে থাকে, আমি যেদিকে যাই সেখানে দেখি যে তাকে দেখা যাচ্ছে, লুকিয়ে তাকিয়ে থাকে, বিভিন্ন রকম ভাবে তাকিয়ে থাকে। তো আমার খুব ভয় লাগে। তো আমি একটা পর্যায়ে ভেবেছি, আর আমার আমি খুব ভয় লাগে বেশি চলতাম, তো সেও মনে করেছে যে উনি তোকে ভয় দেখানোর জন্য এরকম করে, তুই ভয় পেয়েছিস সেজন্য তোকে ভয় দেখানোর জন্য এরকম করে। তো যাক, তখন আমি একটু একটু ভয় পাই তাকে দেখলে, একটু একটু ভয় পাই। তো আমি আমরা দুপুরে আজান দিয়েছি, আজান দেওয়ার পরে সবাই গোসল করব। তো আমাদের এখানে আমরা তো ফুসকুনি গোসল করি, তো তাদের বড় ফুসকুনি ছিল, পুকুর ছিল। তো পুকুর থাকার পরে আমরা সবাই মিলে পুকুরে নামি, সবাই খেলাধুলা করি পুকুরের ভিতরে, একজন আরেকজনকে ধরি ডুবে ডুবে পানির ভিতরে কে কাকে ধরতে পারে। তো হঠাৎ করে আমি দেখলাম যে আমি ঘটনা বলার আগে আমি পুকুরের বর্ণনাটা দিয়ে দিই। পুকুরের চারপাশে হলো আপনার সুপারি গাছ এন্ড আপনার নারিকেল গাছ, তারপরে চতুর্পাশে ছয়টা আপনার তাল গাছ, আর কিছু তুলা গাছ আছে মাঝে মাঝে। তো আমি হঠাৎ করে ডুব দিয়ে দিয়ে এক কিনারে চলে গেলাম পুকুরের কিনারে, মানে নারিকেল তাল গাছের কিনারে। যাওয়ার পরে আমি হঠাৎ করে চেয়ে দেখি যে ওই প্রতিবন্ধী টাইপের লোকটা তাল গাছের কিনারে লুকিয়ে আছে। লুকিয়ে থাকার পরে আমার দিকে দেখি চায়ার আসে। আমি ভয় পেয়ে গেছি, ভয় পেয়ে আমি উপরে উঠে গেছি। উপরে উঠে গেছি, তাৎক্ষণিক আমার জ্বর উঠে গেল। জ্বর ওঠার পরে আমাকে বিকেলে নিয়ে আসা হলো, আমরা মাইক্রো করে সবাই চলে আসলাম, এই জ্বর অবস্থায় চলে আসলাম। তো আসার পরে আমার গায়ে খুব জ্বর, জ্বর হওয়ার পর আমাকে বাজারতে ওষুধ আনলাম, ইয়ে আনলাম, ওষুধ এনে খেলাম দিলাম। রাত্রে ঘুমিয়ে গিয়েছি সবাই মিলে, আমি আব্বু আম্মুর সাথে সে সময় ঘুমাইতাম, আর আমার এক ছোট ভাই ছিল সেও সবাই মিলে একসাথে ঘুমাতাম। তো ঘুমানোর পরে আমরা দেখলাম যে রাত্রে প্রায় দুটা থেকে তিনটার দিকে ছাগল চিলেতেছে। তো আমাদের এখানে তো গরু ছাগল পালা হয়, আমরা গ্রাম অঞ্চলের মানুষ, গরু ছাগল আমাদের এখানে পালা হয়। তো আমরা ভাবেছিলাম যে কার ঘর থেকে ছাগল ছুটে এসে পড়েছে, রশিদ থেকে মনে ছুটে গেছে, তো মনে হয় কার। তো আমরা যথারীতি জানালা খুলে আমার আম্মু আর আব্বু আমরা ওই সময় গেছি ছাগলের চিল্লা নিতে। তো চেয়ে দেখি আপনার চার থেকে পাঁচটা ছাগল চিল্লাতেছে শুধু আমাদের দিকে তাকিয়ে, একটা না চিলেতেছে। পরে আমার আঙ্গু আব্বু অনেক দূরে দূরালো, হুশুস করলো, তো কাজ হচ্ছে না। তো আমার বাবা এক পর্যায়ে কি করলো, উঠে গেল, উঠে দরজা খুললো, খুলে তাড়িয়ে দিল। তাড়িয়ে দেওয়ার পরে দেখলো যে ছাগলগুলো চলে গেছে। চলে যাওয়ার পরে কিছুক্ষণ বাদে আবার চিল্লানি শুরু করে দিল, এসে যেমন চিলেতেছে চিলেতেছে। তো আমার বাবা আবার উঠলো, উঠে দরজা ঘুরে দেখে ছাগল আর নাই, হঠাৎ নাই, চোখের সামনে থেকে গায়েব। তো আমার বাবা আর কিছু মনে করেনি, স্বাভাবিকভাবে নিয়েছে। আমার বাবা মনে করছে যে মনে হয় দরজা খুলতে খুলতে চলে গেছে, দৌড় দিয়েছে, সারা ছাগল ছিল তো দৌড় দিয়েছে মনে করছে। তো ঘটনাটা এখানে শেষ হলে ভালো হতো, কিন্তু এখানে শেষ হয়নি। সকালবেলা আমাকে মুক্তবি দিবে, তো আমার একটা অভ্যাস ছিল কি মুক্তব কামাই করতাম, মুক্তবি যেতে চাইতাম না। তো আমার মা মনে করেছে যে ফোলা মানুষ শুয়ে আছে, মুক্তবি যাবে না, সেই জন্য আমার মা আমাকে লাঠির ভয় থাকা, ইয়ার ভয় থাকা, ফিটাবো মুক্তবি যা, এগুলো বলে। তো বলার পরে দেখে আমার আমার কোনো জ্ঞান নাই, কিন্তু সেই সময় বলাইছে যে ডাকে বলায়। তো আমারও ওরকম সেন্স আছে, মানে আমি কথা বলতে পারি না, মুখও খুলতে পারি না, চোখও মিলতে পারি না, পুরো শরীর প্যারালাইজ হয়ে গেছে। তো আমরা আমি কোন শরীর লড়াতে পারি না। তখন আমার মা আমাকে উঠিয়ে মনে করেছে যে আমি মুক্ত কামাই করব, সেই জন্য উঠিয়ে আমাকে ফুসকুনি নিয়ে গেছে, হাঁটিয়ে হাঁটিয়ে ফুসকুনি নিয়ে মাথার উপরে পানি দিয়ে গোসল করা দেওয়া শুরু করছে। তাকে তবু আমি মুখ খুলি না, চোখ খুলি না। তখন আমার মা সন্দেহ হয়েছে। তো সন্দেহ হওয়ার পরে আমার মা চিল্লানি দিয়ে উঠলো, চিল্লানি দেওয়ার পরে আমাকে সবাই দৌড়াদৌড়ি করে আমার রুমে নেওয়া হলো, রুমে নিয়ে শোয়াই দেওয়া হলো। শোয়াই দেওয়ার পরে আমার চোখে মুখে ঝাড়ফু দেওয়া হলো, একজন খনকার এসেছিল। তো ঝাড়ার পরও দেখে কোনো কিছু হয় না, আমার চোখে তেল দিয়েছে আরো বিভিন্ন কিছু দিয়েছে, দেখে কাম হয় না। পরে তারপরে আবার আরেকজন এনেছে, আরেকজন এনে আপনার নারিকেল খোসা দিয়ে আপনার মাটির পাতিলে করে ধূপ জ্বালিয়েছিল, বিভিন্ন কিছু দিয়ে মানে আমাকে ঝাড়ফু তারপরে তেল চিনি খাওয়াই দিয়েছিল, তাকে কোনো কথা কাম না। তো তখন একজন পরামর্শ দিল যে বড় একজন কবিরাজ লাগবে, তো আমাদের জানা মতো আমাদের বাড়ির পাশে 2-3 কিলোমিটার দূরে একটা কবিরাজ আছে, বড় কবিরাজ, তো তাকে খবর দেওয়া হলো। খবর দেওয়ার পরে সে আসলো, এসে আমাকে কিছু ঝাড়ফু করলো, ফুটু দিয়ে দিল। দেওয়ার পরে আমি দেখতেছি যে আমার আস্তে আস্তে চোখ মুখ মেলা হচ্ছে, তো তখন কি করলো আমার কেউ আঙ্গুল ধরে, কোন আঙ্গুল যেটাকে বলা হয় এটাকে ধরে কিসে যেন একটা আড্ডি, মানে ছোট ছোট আর কি আড্ডি, কুকুরের যেরকম আড্ডি দেয় এরকম আড্ডি ধরে আমার কোন আঙ্গুলটা চেপে ধরলো। চেপে ধরার সাথে সাথে আমার চোখ মুখ সব খুলে গেল আর আমি চিৎকার দেওয়া শুরু করে দিলাম। তো কিছুক্ষণ এরকম আধা ঘন্টা চললো, আধা ঘন্টা চলার পরে কিছু তারা রিচুয়াল টিচুয়াল করলো, রিচুয়াল টিচুয়াল করার পরে আমি স্বাভাবিক, আমার আর কোনো সমস্যা হয়নি, আমি স্বাভাবিক উঠে গেলাম। উঠে যাওয়ার পরে মানে কবিরাজ বললো যে তার সাথে 5টা জিন ছিল, একটা বড় জিন আর 4টি ছোট জিন, রাত্রে আপনার ছাগলের বেশি এসেছিল তো তাকে নাকি পছন্দ হয়েছে, তাকে সেটি যেতে চাচ্ছে না। তখন আমার আব্বু বললো যে এখন কি করণীয়, তো এই সে বললো যে সমস্যা নাই, আপনি একটালি দধি দিবেন, মিষ্টি দই, আমাদের এখানে দধি পাওয়া যায় মিষ্টি দধি, তো এই আপনি তাকে খাইয়ে দিবেন, মানে আমাকে খাইয়ে দিতে হবে, আর আপনার 6 গাছের কাঁটা তারপরে 7 পুকুরের পানি নদীর ডেউর পেনা এই এগুলো জোগাড় করতে হবে, জোগাড় করে চৌরাস্তার মাথা আমাকে গোসল দিতে হবে এইগুলো দিয়ে, আর কিছু তেল দিয়েছে, 2টা তাবিজ দিয়েছে এই। তো আল্লাহ রহমতে সেটি করার পরে আমার আর কোনো সমস্যা হয়নি আজ পর্যন্ত। তবে আগে যেমন আমি রাত্রে বের হলে খুবই ভয় পেতাম, খুবই ভয় পেতাম, তো ওই ঘটনাটা হওয়ার পরে আমি এখন রাত্রে আর ভয় করি না, কেমন জানি আমার কাছে ভয় লাগে না, রাতে 10-11-12টার দিকেও বের হতে পারি। আমি শুনেছি মানুষের নাকি বলে এগুলো ধরলে ভয় আরো বাড়ে, কিন্তু আমার ভয় খুবই কমে গেছে। আমাকে মাঝে মধ্যে আব্বু আম্মু বলে যে তুই এত রাতে কিভাবে বের হস রাতে 2-3টার দিকে, আমি বলি আমিও জানি না, আমার থেকে ভয় করে না। তো এই ছিল আমার ঘটনা, রাসেল ভাই ভালো লাগলে শেয়ার করবেন, আর bood.com এর সাথে থাকবো, আশা করি শেয়ার করবেন।
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালোর দলে আছি। আপনাদের কাছ থেকে আরো বেশি অডিও ক্লিপ চাই, অডিও ক্লিপের কোয়ালিটি যদি আমরা ভালো করতে পারি তাহলে bood.com আরো সামনের দিকে এগিয়ে যাবে, এই নিশ্চয়তা আমি আপনাকে দিচ্ছি। সুতরাং বেশি বেশি করে আমাদেরকে অডিও ক্লিপ পাঠান, আমরা অপেক্ষায় থাকব আপনার অডিও ক্লিপের জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, বলবো না আপনি কেমন আছেন, কারণ সর্বদাই আপনি ভালো থাকেন। আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম, গাজীপুর জেলার গাউরার গ্রাম থেকে আমি ঘটনাটি বলছি। যে ঘটনাটি বলবো সেটি আমার চোখের দেখা ঘটনা। যখন আমি ছোট ছিলাম, ক্লাস 3 কিংবা 4-4 পড়তাম, আমি ছোটবেলা থেকে আমি চঞ্চল ছিলাম, বিভিন্ন গাছে ওঠা এবং নদীতে খাল বিলেতে নৌকা দৌড়ানো এবং বাঁশঝার জঙ্গলে বিভিন্ন দিকে ছোটাছুটি করতাম, এবং আমি আমার বন্ধুরা মিলে গুলাই দিয়ে পাখি শিকার করতাম। যত বড় গাছই হোক, ওই গাছের থেকে পাখির বাসা আমাদের নজরে চলে আসলে আমরা ওই ওইখানে চলে যেতাম গাছে উঠে, এবং আমরা পরস্পর এক একজন প্রতিযোগিতা করতাম কে গাছে তাড়াতাড়ি উঠতে পারে, এবং এক একজনে প্রতিযোগিতা করতাম কে আগে মোটা গাছে উঠতে পারে, এবং করতাম টাকা পয়সা বাজি ধরতাম মোটা মোটা গাছ যদি হতো তাহলে এটা উঠা যাবে, কে উঠতে পারে বেট ধরতাম আমরা পরস্পরে। তখন একদিন ছিল শুক্রবার, আমি আমাদের বাড়ি থেকে খালাদের বাড়ি ছিল একটু দূরে আরেকটি অন্য গ্রামে, একটি গ্রামের পরে আমি গেলাম আমাদের খালার বাড়িতে। তখন আমার একটা খালাতো ভাই ছিল আমার চাইতে বড়, সে হচ্ছিল দুষ্ট। আমি যখন খালার বাড়িতে যাই তখন তাদের আশেপাশে আমার মতো সমবয়স্ক যত ছেলে ছিল বন্ধু বান্ধব তারা সবাই চলে আসত, তারা আমার মতই ছিল, বিভিন্ন বনে জঙ্গলে গাছে কাঁচা আম পাড়া জাম পাড়া তাল গাছে, এমনকি তাল গাছে উঠে পড়তাম তাল পাড়ার জন্য, এবং সারা দিন ঘুরতাম ববখুরের মতো, পক্ষী শিকার করতাম এবং পাখির ডিম আমরা পাখির বাসা থেকে নিয়ে আনতাম, পাখির কাছ থেকে পাখির ছানা চিনি নিয়ে আসতাম। এভাবে আমাদের ঘুরা ফেরা শেষ হতো না, আমাদের সকালে নাস্তা কিংবা দুপুরও মাঝে মধ্যে চলে যেত, বাড়ি ফিরতাম না, গ্যান্ডারি খেতে গিয়ে গ্যান্ডারি খেতাম, গুড়ের মেলে যেখান থেকে গুড় তৈরি হয় সেখানে থেকে গুড় খেতাম, এমন রস খেতাম, খেজুর গাছে উঠে খেজুরের রস পারতাম, এমন কোন কাজ বাকি নাই যে গ্রাম অঞ্চলে, এবং বিভিন্ন খেলাধুলায় মেতে থাকতাম। এমন একদিন শুক্রবার যখন আমার খালার বাড়িতে আমি গেলাম, তখন খালাতো ভাই সেও দুষ্ট ছিল, আমাকে একজন ছেলে আছে আমার বন্ধু আমার মতই বয়স্ক ওই সময়কার সহপাঠী, তার সাথে আমাকে দিয়ে দিল যে তোমরা ঘুরে আসো। তখন আমরা বিভিন্ন ধরনের দৌড়াদৌড়ি করতেছিলাম, এক ধরনের খেলা ছিল যে কে কাকে ধরতে পারে, এভাবে আমরা ছুটলাম, ছুটতে 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 আমাদের খালার বাড়ি থেকে পেরিয়ে বাস যা ছিল, আমরা কি করতাম ওই বাস বড় বড় বাস বাসে যারে উঠে তারপরে আগার মধ্যে যেতাম, মাথায় গেলে বাস নোয়াইতাম নিচে নামাইতাম, তখন দুই একজন ধরে সুখী খেলতাম দোলনার মতো, লাস্টে কি করতাম বাস ছেড়ে দিতাম বাস আগার মধ্যে সুদা হয়ে যেত বেকা বাস, এগুলো থেকে আমরা মজা নিতাম। এক পর্যায়ে ঘুরতে করতে বিভিন্ন পাখি শিকার করতে করতে আমরা অনেকগুলো ছিলাম সমবয়স্ক, এর মধ্যে একজন আমরা পোলামুঞ্জি খেললাম, পোলামুঞ্জি মানে আমরা গিয়ে গাছের আগায় গিয়ে উঠতাম ঝোপঝাড়ের মধ্যে গিয়ে পোলাইতাম, একজন ছিল যে আমাদেরকে খুঁজে বের করবে, আমরা সবাই গিয়ে পোলাইতাম ওই আমাদেরকে খুঁজবে। আমি গিয়ে গাছে এক গাছে উঠলাম, ওই গাছটা ছিল খুব ঝোপঝাড়, গাছে উঠলে আমাকে দেখা যাবে না, এই মনে করে আমি গিয়ে গাছে উঠলাম। এক পর্যায়ে আমি অনেক কোন গাছে বসে আছি, আমাকে কেউ আর খুঁজতে আসে না, কারণ আর কোন মানুষের কোলাহল নাই, জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে বাড়িতে ফিরে নাই, কোন সমুদায় আসছি আমাকে আর কেউ খুঁজতেছে না, এই জন্য আমি গাছে থেকে নিচে নামলাম। নিচে নামার পর এক পর্যায়ে বাড়ির দিকে চলে গেলাম, তখন আমাদের খালার বাড়ি থেকে আগে ওই আমার সহপাঠী যারা আছে বন্ধু বান্ধব তাদের বাড়ির পাশে গিয়ে দেখি অনেক লোক, তখন আমি বললাম অত মানুষ কে এনো, তখন দেখি এর মধ্যে আমাদের এক সহপাঠী বন্ধু তা সে ঘুমটি দিয়ে বসে আছে, তার ঠোঁট গুলো মোটা হয়ে আছে, চোখ গুলো লাল এরকম হয়ে গেছে এরকম, সে আমাদেরকে কেউ কাউকে চিনে না, আর বড় বড় চোখ করে আমাদের দিকে তাকিয়ে আছে, মনে হইতেছে যে আমাদেরকে আমাদের প্রতি কত আক্রোশ জানি, আমাকে সবাইকে জন গলা টিপে মেরে ফেলবে এরকম অবস্থা, তাকে সামালো যাচ্ছে না, মানুষের দৌড়ে লাগতেছে। আমাকে কিছুক্ষণ আগে মাত্র কয়েক আধা ঘন্টা আগে আমাদের সাথে সে দৌড়াইতো খেলতো, আমরা গুটি খেলছি, গুড়ি উড়াইছি, তারপরে পোলামঞ্জি খেলতেছি, একই সাথে আমরা দুজনে একসাথে ঘুরতেছি, মাত্র আধা ঘন্টার ব্যবধান, এখন তার এই অবস্থা, সে আমাদেরকে চিনে না, একজন সেই যেন কোন এক কি জানি তার উপরে বল করছে, অনেকে বলতেছে জিন, আমি তো অসম জিন কি বুঝি না, যারা বয়োজ্যেষ্ঠ তারা বলতেছে তাকে নাকি জেনে ধরেছে। আমরা যখন ফলাসি গাছের যাই তখন ওই খুঁজতে খুঁজতে কোন কোথায় এনো এক মসজিদ আছে আমাদের বাড়ি এনো খালা বাড়ি এনো এখানে হাই রোড, হাই রোডের একটু বাজারের দিকে যাইতে একটি গাছ পরে এবং গাছের একটা কালবার, এখানে নাকি জিন থাকে, সে ওই জায়গায় ছিল গেছিল একা একা আমাদেরকে খুঁজতে, তখন এখান থেকে মানুষে তাকে ধরে নিয়েছে, তখন তার কোন স্বাভাবিক সিন ছিল না এবং অন্য একরকম তার মধ্যে কাজ করতেছিল যে স্বাভাবিক মানুষের মতো না, তখন তাকে ধরে নিয়ে আসছে। মাত্র কিছুক্ষণ ব্যবধানে আমরা আমাদের সহপাঠীকে আর আমাদের মতো না, এসে অন্যরকম হয়ে গেছে, সে কথা বলতে পারে না, নিজের নামও বলে না, সে কে সেটাও বলে না, খালি ঘুম দিয়ে এবং চোখ বড় বড় করে তার ঠোঁট গুলো ফুলে গেছে এবং সে কি মন জানি তার মুখ দিয়ে ফেটা বাড়ি দিছে, এই অবস্থা। তখন মসজিদ থেকে একজন হুজুরকে নিয়ে আসলো, হুজুর আইসা বললো যে একটু সরিষার তেল দেওয়ার জন্য, তখন সরিষার তেল দিল, সরিষার তেল দেওয়ার পরে ওই একটু তেল হাতে নিয়ে একটি পাট দিয়ে দড়ি পেঁচালো, দড়ি বানানোর পর ওই দড়ি তার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে তখন ধোয়া পড়লো, ধোয়া পড়ার পর যখন একটু চিপচি দেয় তখন সে চিল্লানি দিয়ে উঠে, সে জোরে চিল্লানি দিয়ে উঠে, চিল্লানি দেওয়ার উঠে পরে বলে, তখন হুজুরে বলতে চাই তুই কোথায় থেকে আসিস বল, এই ছোট ছেলেকে কেন ধরেছিস তুই, বল তোর নাম কি। তখন সে তার নাম বললো, নামটি আমার এখনো মনে নাই, তখন বললো যে সে নাকি ওই জিন এখানে ছিল, সেখানে তার ছায়া ছিল, সে বলে ওই ছায়ার মধ্যে পাড়া দিছে, সেজন্য তার উপরে বল করছে তাকে নাকি তার সে ওই জিন যাবে না, তাকে তার সাথে নাকি জিন থাকতে চায়। তখন ওই হুজুর বলল না তার সাথে থাকা যাবে না, তোকে তাকে ছেড়ে যেতে হবে, না গেলে তোকে বোতলের ভিতর ভরে বন্দি করে চিরদিনের জন্য ওই বোতল মাটির নিচে চাপা দিয়ে দিব, তখন জিন যায় না। তখন ওই তেল তার মাথার মধ্যে ছিটা দিল, মুখের মধ্যে ফিকে দেওয়ার পর তখন সে আরো চিল্লানি দিয়ে উঠে, চিল্লাইয়া চিল্লাইয়া বলতেছে কয় আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। তখন বলতেছে না যাই বেগা ঠিক আছে, কিন্তু আর তার সাথে আসা যাবে না। তখন বললো যে ঠিক আছে আমি আর আসবো না, আমাকে ছাইড়া দে। তখন ওই জিনকে ছাইড়া দেওয়া হয়েছে, তখন মাত্র কিছুক্ষণ হয়তো বা দুই মিনিট পরে সে ভালো, আবার আমাদেরকে চিনে। আমি বললাম কি অবস্থা, তুই আমাদেরকে খুঁজতে গিয়ে একই তো তোর কি হাল হইলো, আমরা তো তোর কি খুঁজছি, আবার আমরা গাছ থেকে নামিয়া ফিরে আসছি। তখন সে বললো আমি দিকে গেছি, এরপর থেকে আমার কোনো কিছু মনে নাই। এই ছিল রাসেল ভাই ঘটনা, যেটি আমি আমার চোখের দেখা, মাত্র আধা ঘন্টার ব্যবধানে একটি মানুষ অসুস্থ হয়ে গেল, আমার আধা ঘন্টা পর ভালো হয়ে গেল। সেই দিন থেকে আমি বুঝতে পেরেছি জিন যে কি জিনিস, জিন দেওয়া দিশা জিনিস, যেটা আমাদের কোরআনের মধ্যে আছে, এরপর থেকে আমি জিনে বিশ্বাস করি। রাসেল ভাই ছিল আমার ঘটনা, ভালো লাগলে শেয়ার করি।
আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রাসেল, আর জে রাসেল ভূত ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, স্বাধীন মিউজিক অ্যাপে যারা আছেন তারা রেগুলার আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে রেগুলার ঘটনা পাঠান আমাদের ইমেল অ্যাড্রেস rasel.bhoot.com@gmail.com। যে ঘটনাগুলো শুনলেন আজকে এই ঘটনাগুলো নিয়েই সাজানো হয়েছিল আমাদের আজকের ভূত ডট কম এপিসোড নাম্বার 237। আপনারা যারা আমাদেরকে এতক্ষণ শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই রাত জেগে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনাদের জীবনের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও একবার আপনাদের আনন্দময় জীবন কামনা করি, আরও একবার যা চান তা যেন জয় করে পান সেই প্রার্থনা করি। আজকের মতো এখানেই বিদায় নেব, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.কম এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।